This track was downloaded from fusionbd.com.
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট স্যালুইট 920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাত 12টা হচ্ছে সময়, বুধবারের রাত, এবং আজকে ক্লোজ আপ প্রেজেন্ট স্যালুইট 920 তে আমার সঙ্গে একজন অতিথি রয়েছেন, ঠিক একজন না আরো একজন বলবো, দুজন, কিন্তু যিনি রয়েছেন বা যা রয়েছে যে রয়েছে তার শব্দটা আপনারা হয়তো কিছুটা হলে শুনতে পাচ্ছেন। সে আসলে ইন এ সেন্স গেস্ট, কিন্তু খুবই অল্প বয়সী গেস্ট। প্রথমে ওর কথাই জানতে চাই, ওর বয়স কত?
3 বছর চলছে।
3 বছর চলছে এই মুহূর্তে, রাইট? কি নাম ওর?
মেহেরজাবিন ইসলাম আরোহী।
মেহেরজাবিন ইসলাম আরোহী, আরোহী হচ্ছে তোমার নাম। কি তুমি কথা বলতে পারো? এখন চুপ করে আছো, নিশ্চয়ই আমাদের সারাটা অনুষ্ঠান জুড়ে ডিস্টার্ব করবে, কিন্তু এই ডিস্টার্বটা আসলে ডিস্টার্ব হিসেবে নিলে হবে না, কারণ আরোহীকে নিয়ে যিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আরোহীকে রেখে আসার মতো কোনো জায়গা ছিল না, যে কারণেই আরোহী মাঝে মাঝে কথা বলবে হয়তো বা, এবং পুরো অনুষ্ঠান চলাকালীন সময় যেহেতু রাত অনেক হয়েছে হয়তো ঘুমিয়েও যাবে, তবে ওর কথাটুকুকে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে একটু স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করব। প্রিয় শ্রোতা, জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স এইট 920 এমন একটি অনুষ্ঠান যেখানে সমাজের প্রতিটি মানুষই এসে তার জীবনের গল্প বলতে পারেন। সেই অর্থে আমাদের সঙ্গে আজকে যে বন্ধুটি আছেন তার জীবনের গল্প একটি গল্প, এবং হতে পারে সে সমাজের খুবই নিচু তলার একজন মানুষ কিংবা সমাজের উঁচু তলার একজন মানুষ, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু তার জীবনের গল্প আমাদের হৃদয়কে অনেকখানি ছুঁয়ে যাবে, এতটুকু গ্যারান্টি, এতটুকু নিশ্চয়তা আমাদের হ্যালোইট 920 বরাবর আপনাদেরকে দিয়ে এসছে এবং আজকেও সেটা দিচ্ছে। আমরা পুরো সময়টা জুড়েই তার সঙ্গে থাকবো, আর যারা জীবনের গল্প বলার জন্য আমাদেরকে ফোন দিতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি, 0961389282। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে চান, এবিসি রেডিওর ফেসবুক ফ্যান পেজটিতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, আমরা শুরু করছি। প্রথমে আপনার নামটা একটু বলেন তো।
মহুয়া।
মহুয়া
ক্যাথলিক।
মহুয়া ক্যাথলিক, মানে মহুয়া মহুয়ার নামেই আপনাকে সবাই এখনো চেনে, ঠিক আছে। আমরা আমরা চাইবো যে একেবারে শুরু থেকে আপনার জীবনের গল্পটা আপনি বলবেন। আর আপনার বয়স কত বর্তমানে?
21 চলে।
এখন 21 চলছে। কোথায় থাকেন আপনি? কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে থাকেন আপনি। মহু আজকে এখানে এসেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থেকে তার সন্তান সহ, আরোহী সহ, যার বয়স 3.5 বছর, যার কথাটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আমার তো মনে হচ্ছে বড় হয়ে আরজে হবে। যাই হোক, আমরা শুরু করতে চাই মহুয়া, আপনার জীবনের গল্প যেখান থেকে মনে আছে।
ওকে, আমি খুব ছোট, আমার মা যখন গর্ভবতী, মানে আমি যখন দুনিয়াতে আসব তখনই আমার মা মারা যায়। মানে আমি হওয়ার পর পর তিন মিনিট এরকম, মানে হওয়ার পর পরই আমার মা মারা যায়।
হওয়ার পর পরই আমার মা মারা যায়?
হ্যাঁ, হওয়ার পর পরই আমি, মানে আমি একটা বাচ্চা হওয়ার পর একটা রোগ আসে না, মানে খিচুড়ির মতো, ওটা হওয়ার সাথে সাথেই আমি আসছি পৃথিবীতে, তারপরে উনি মারা যায়। মারা যাওয়ার পরে আবার মা,
ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 3 ভাই আর আমি
সবার ছোট, মানে আপনি একটাই বোন ছিলেন?
একটাই বোন ছিলাম।
বাবা কি করতো আপনার?
আমার বাবা খ্রিস্টানের কবর দেখতো আর কি।
কবর গুলো দেখতো, মানে
আমাদের এই যে ক্যান্টনমেন্ট একটা খ্রিস্টান কবর আছে, অবশ্য টোরে সাজা সবাই যায় তখন সেটা দেখে।
ওই কবরটা পাহারা দিত, মানে গার্ডম্যান ছিল। কি চাও তুমি?
ওকে, তো এরপর আমার মামা উনি, মানে আমাদের তখন গ্রাম দেশ ছিল, বুড়িসং ছিল ওখানে, পরে ওই বুড়িসং এ গেছে, মানে ও ডাক্তার আনতে, ওইরকম টাইমে মানে মাছ পর্যন্ত গেছে, বুঝছেন, যাওয়াতে সাথে সাথে আমার মা মারা যায়। পরে উনি আবার ব্যাক করে চলে আসে, আসার পরে আমি অনেক ছোট, মানে আমার খাওয়া দাওয়া অনেক কষ্ট হতো, ঠিক আছে। পরে আমার মামা বলতো যে এখন এখানে কি করবো, আমরা তো একটু সমস্যা আছি, 3 ছেলে, তারপরে আমি হয়েছি, এখন একটু প্রবলেম হয়ে গেছে। পরে আমাকে একজনে, মানে পালক নেয়, বুঝছেন,
আপনাকে একজন পালক নেয়।
আমি যখন হইছি, তারপরে আমি যে দিন হইছি, তারপরে যে ওই মহিলার একটা বাচ্চা মারা যায়, বুঝছেন, ও একটা মেয়ে হয়, ওই মেয়েটা মারা যায়। তারপরে ওই মা তো অনেক পাগল হয়ে যায় যে আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে। তাই জানতে পারে ওনার, মানে নানার বাড়ি আমার বাড়ির সাথেই, পরে জানতে পারে যে আমার মা মারা গেছে। পরে বলতেছে যে তাহলে আমার ওই মেয়েটা আইনা দাও। পরে মামা বলে দিয়ে দিই, এখন তো কিছু করার নাই, ঠিক না। আর আমার বাবাও একটু গরিব হয়ে গেছে, ভাইয়েরা তো ছোট ছোট বুঝে না ভুল কি জিনিস, পরে ওরা হলো যে পাঁচ ভাই, বুঝছেন, তারা পাঁচ ভাই, তারা কোন
বোন ছিল না, যে ঘরে আপনি গেলেন।
আমার বাবা মানে যে আমাকে বালক হয়েছে ও বিদেশ ছিল, ওরা না জানায় আমার মামার নিচে, বুঝছেন না, পরে পরে মানে বড় ভাই এত বড় বুঝে, ওরা নিজের সন্তান নিজের বোন না অন্যজনের বোন, হ্যাঁ মানে বিষয়টা নিজে অ্যাকসেপ্ট করতে পারছে না, এখনো করতে পারে না, পরে নেয় মানে একটু ইয়া করে আর কি, কিন্তু আমার মানে বাকি চার ভাই যারা ওরা আমার অনেক আদর করে।
ওরা কি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল?
ওরা খ্রিস্টান ছিল,
ওরাও খ্রিস্টান ছিল।
আচ্ছা, মানে আমরা আদিবাসী ছিলাম।
ওকে,
ঠিক আছে, মানে আমাদের বাড়ি এনেরা ইয়া দিনাজপুরে কি আদিবাসী আর কি আমরা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
পরে ওরা নিয়ে যায় না, নিয়ে মানে অনেক আদর করে মা, আমি বড় হচ্ছে থাকি বড় থাকি, পরে আস্তে আস্তে বাবাও জানতে পারে আমি আপনার যে আসে, আমি যখন একদম ছোট ছিলাম মানে আমার মেয়ের সমান ছিলাম তখন আসে বিদেশ থেকে, আসার পরে আস্তে আস্তে মেনে নেয় উনি, মানে মন থেকে মেনে নেয় না, মানে ছোট গেলে একটু সুন্দর ছিলাম তো পুতুলের মতো অনেকে দেখতে, পরে স্কুলে ভর্তি করায় আমার যে ভাই আর কি প্রদীপ ভাইয়া, মানে স্কুলে ভর্তি করায় উনি নিজের টাকা দেওয়া, মানে 5% আমার বাবা ইউজ করছে।
মানে আপনি বাবা ডাকতেন কাকে তাহলে? আপনার বাবা কি বাবা ডাকতেন নাকি ও যে যে ঘরে আপনাকে পালক নিয়ে?
ওরা মানে আমি তো জানি না আমাদের পালক নিচ্ছে, বুঝছেন,
ওনা কি বাবা ডাকতেন পালক, বাবা কি বাবা ডাকতেন?
বাবা ডাকতাম, মা ডাকতাম, মানে আমার নিজে সেভেন হিসেবেই মানে নিচ্ছে।
জি,
5% পড়াশোনা করেছি, আমি একটু দুর্বল ছিলাম আমাকে অঙ্কতে, তারপরে দেখলাম যে বড় মানে আমার যে বড় ভাইয়া ও বেশি একটা ইয়ে করেন না, বুঝছেন, ভাবতাম যে হয়তো আমি লেখাপড়া করি না এই জন্য আমাকে দেখতে পারে না, ওরকম একটা মনে মন্দ ইয়া ছিল। পরে আস্তে আস্তে বড় চেতে আমি 7-এ উঠলাম, উঠার পরে বাবা আসছে, চলে আসছে এখন দিবি দিচ্ছে, আমার বড় ভাই পাঠা দিছে,
মানে বাবা মানে আপনার আপন বাবা, মানে যিনি জন্ম না পালক বাবা।
হ্যাঁ, পালক বাবা, আমি তো ওদেরকে চিনি না, পালক দেওয়ার পরে ওরা নাই,
ওরা নাই মানে পুরো
মিস ইয়া হয়ে গেছে। পরে এখন এখন পরে যখন আমার বাবা আব্বু বিদেশে কাছে তখন উনি আমার সাথে খারাপ ব্যবহার করে,
খারাপ ব্যবহার বলতে
বলতে মানে উনি ছাড়ে দিত না আমাদের তিনতলা, উনি আসার পর একতলা ছিল আগে, ছোটকাল থেকে আমি একতলা দেখছি, পুরোনো সবাই দুতলা করতে করবার, মানে উনি সব জায়গায় মানে সব কাজেতেই ধরতো আর কি,
খুব ধরতো।
হ্যাঁ, খুব ধরতো। পরে একদিন ছাদে যাই আমরা, বুঝছেন, ঝাড়ার পরে আমার বাবা আমার অনেক মারছে, পরে ওই তিনতলা থেকে মারতে মারতে নিচে নামে ফেলো আমার, বুঝছেন, মারার পরে পরে আমি
তখনও কেটে জানতেন যে উনি আপনার পালক বাবা, তখনও জানতেন না?
তখনও জানতেন না, মারলো, মারার পরে আমি না বাড়ি থেকে বাইরে গেছিলাম, তখন পরি এইটে
ক্লাস এইটে পড়ে,
হ্যাঁ বাইরে থেকে বাইরে গেছি, হাঁটতে হাঁটতে মনে কর যে কুমিল্লার ব্যাস, কুমিল্লার ভিতরে কি স্কুল আর বাসা এই যে সেটা জানতাম আর কি, সেটা জানতাম না, সন্দেহ গেছে, বুঝছেন, মানে অনেকটা নিয়েছে, ভয় করতেছিল। পরে কুমিল্লার শাসন কাছে আছে, ওখানে যা বসে দিয়েছি, তারপর বন্ধুরা দেখছে আমার, জানে যে আমি এমন কোনদিন হঠাৎ করে আসছে, আসা আমার জিজ্ঞাসা করতেছে যে এখানে কি করো, আর আমি আর কথা বলিনি, ওরা মানে পাস করে আমি আসে বসছি, পরে ফোন দিছে ভাই, আরে আমি ভাই আসছে বাড়িতে, আসে বলছে কি সোনা কোথায়, এইগুলো বলতেছে, মানে আমার আদর করে সোনাটাকে আর কি এখন খোঁজার জন্য আসছে, মানে বলছে যে এমন এমন জায়গায় আসি, এখন ভাই আবার কেনার জন্য অনেক জোর জোর, অনেক পরে বলছে ভাই আমি তো কোনো দোষ করি নাই, শুধু শুধু আমার মায়ের দর করতেছে, ছোটোকাল থেকেই তো মানে বাজে ব্যবহার করতেছে, পরে বাচ্চা ঠিক আছে আমরা দেখ বাসায় চল, আর বাসায় গেছি, এমন মানে বলছে যে মাইর দূর করেন না, আরেকদিন এরকম মারছে, পরে আমি বাড়ি থেকে আবার গেছিলাম, পুলিশে ধরছিল আমার, বুঝছেন, স্কুলে ড্রেস পরে বাইরে গেছিলাম রাত তখন 10টা বাজে, পরে পুলিশ তো বুঝেনি, একটু তো খারাপ বলবেই, রাস্তায় আমি করে ছেলের সাথে বাইকে আসি, পরে আমি আর বলিনি, এরপর আমার আমি বল নামও বলিনি, আমার বাবার নাম কি কথা বলিনি, পরে আমার ডাইরেক্টর পাইছে আমার ভাইয়ের নম্বর, তারপর ফোন দিছে, ফোন দেওয়ার পর ভাই আসছে, আসে আমার একটু থাপ্পড় দিচ্ছে, বলছে তোর যদি কষ্ট হচ্ছে আমার দোকানে চলে আসবি, পরে বাড়িতে নিয়ে গেল, এরকম আবার মানে মাইন্ড চলতে থাকে, বুঝছেন, তাও কষ্ট করে থাকি, মানে ভাইয়া বলছে থাক বুড়া মানুষ তো এরকম কিছু হইব না, যে আমার দিয়ে তাকাই বাড়িতে থাক, কয়েকদিন পর আমি দেখতেছি কি করা যায়। পরে বড় ভাই আসে, আসার মানে বিয়ে দেয়, আসার পরে হঠাৎ করে না মানে উনার বিয়ের কাছে গুলো হারাই ফেলছি, পরে ওই ওইটাতেই ধরে আমারে মানে গালি গালাজ করে কথা পর হাঁটতে পারে, বলতেছে আমার মরে যে এই মেরে দিয়ে আসেন যেখান থেকে আনছে, আমি অনেক শুনছি অনেক মানুষরা বলে যে পালক পালক, তো মনে মধ্যে অনেক কষ্ট লাগছে যে এই কথাটা বলছিলাম। তারপরে তখন আমি আবার একটু কম্পিউটার শিখতাম, তো ওই দোকানে আমার যেই মালিক আর কি ওনার সাথে অনেক কথা ডিসকাস করছি, তারপরে উনি বলছে থাক ভাই মানুষ বলেছে এখন তোমার তো ফ্যামিলি এটা নাই যে তুমি চলে যাবে, ঠিক না,
মানে তখন আপনি সত্যি সত্যি মনে করলেন যে না আপনাকে
ফলো করি, দেখো বাইরের মানুষ অনেক কিছুই বলে, ঠিক না, আমি সেটা মানি না, যখন নিজের ভাইয়া বলছে যে হ্যাঁ আমার পালক, তখন সেটা আমি নিজে অনুভব করছিলাম, পরে আমার কটা ফ্রেন্ড সঙ্গে ছিল, মানে কেউ কম্পিউটারে শিখতাম তো, ওখানে সাইবার ছিল, কিছু একটু একটু খারাপ ছেলেদের সাথে আমি মিশতে শুরু করি। শোনার পরে খারাপ মানে মেয়েদের ছেলেদের সাথে চলা ফিরা শুরু করি, পরে একটু মানে বিয়ার বা এরকম জিনিস খাওয়া।
মানে নিজের প্রতি একটা মানে
হ্যাঁ
কেয়ারলেস একটা ভাব চলে
হ্যাঁ
আসছে,
পরে আমি নেশা
নেশা নেওয়া শুরু করেন। কি নেশা নিতেন আপনি?
ড্রাগস নিতাম,
কি ধরনের?
ইন্ডোডিস একটা আছে ফুটো, ওইটা
ইঞ্জেকশনটা নিতেন?
হ্যাঁ
কে আপনাকে দেখালো প্রথমে ইঞ্জেকশনটা?
জনি ভাই নামে একটা ভাই ছিল, অনেক মানে উনি কি চাইতো যে মানে লাভও না, মানে জাস্ট একটা বোন বন্ধু এরকম একটা আর কি। ওনার সাথে কোনো ঘুরতে যেতাম না, কেন ওনার দেখলে আমার অনেক ভয় করতো, ওনার
আচ্ছা,
চুলগুলো অনেক বড় বড় ছিল। কিন্তু উনি আসতো, টাকা নিতাম না, কম্পাস করে নিয়ে যেত বিভিন্ন জিনিস। আর একটা ছিল বিপু, পরে ওদের সাথে যাইতাম, আমাদের ওখানে আবার ইন্ডিয়া বর্ডার আছে আর কি।
তো আপনি ড্রাগ গুলো নিতেন কেন, মনের কষ্ট ভুলে থাকার জন্য?
হ্যাঁ মানে
আচ্ছা,
নিতে মানে বাড়িতে না তখন খুব খারাপ ব্যবহার করতাম বাবার, আস্তে আস্তে না ভয় পাওয়াটা কমে গেছে গা, বুঝছেন
ওই
উনি।
ড্রাগ গুলো নেওয়ার পরে?
হ্যাঁ মানে ভয় পাওয়াটা আবার কমে যেত বা
হুম হুম
মানে খাওয়াতে তো পরে যেতাম তো। এরপর যে বাড়িতে গেছিলাম, বাড়িতে যারা আমার আব্বু রাত তখন 9:30-10 বাজে, বাড়িতে গেছি, এখন গেছি বাবা হঠাৎ করে আবার ঘরে জাগা দিলাম আমাকে, তুই যদি জাগা না রে, জাগা না দিলে আমাকে জাগা বাবা বাস এরকম একটা বললে গ্লাস ভেঙে দিয়েছিলাম আমার
আচ্ছা
বাবার,
আচ্ছা,
একটা রুম একটা শুকে ছিল ওইটা ভেঙে দিয়েছিলাম। পরে বাবা তখন বুঝতে পারছে যে আমি আসলেই
কিছু একটা হয়েছে বা কিছু একটা।
কিছু একটা
হ্যাঁ
ইয়ে। পরে আমার ভাইয়া বুঝতে পারে, পরে ভাইয়া আস্তে আস্তে আমাকে রুমে নিয়ে গেলো, নিয়ে বলছে যে আচ্ছা তোকে বলছে আমি তোকে দেখাবো, ঠিক আছে তুই কোথা থেকে আসছিস, কি করছিস, ছোটবেলা কি ছিল তোর, সবকিছু দেখাবো, কিন্তু তুই আর এমন করিস না, ঠিক আছে
আচ্ছা,
ওই দোকানে যাসনা। কিন্তু আমি না নেশাটা ছাড়তে পারি না, তা আমি বের আশ্বাস দিয়েছিলাম যাতে ছাড়া দেবো, তুই আমরা দেখা দিন। পরে ওদিন শুক্রবার ছিল, বাইরের দোকান বন্ধ ছিল, আমি আমার ছোট ভাই আর একটা আছে গেছিলাম আমার দেশের বাড়িতে, পরে ফুপুর বাড়িতে গেলাম। তারপরে দেখি আমার মা নাই, তো মা নাই, বাবা ব্যান চালায়, আমার তিনটা ভাই একটা রাজমিস্ত্রির কাজ করে আর দুইটা এমনি বাড়িতে থাকে। মানে যখন আমি বাড়িতে পা দিব না তখন হাত হাত পা কেমন দেরি করতেছিল, মানে জিম জিম করতেছিল, মানে হঠাৎ করে মনে হয় কোথায় যাইতেছি, খুব পরিচিত মনে হইতেছে, মানে ছোটকালে তাও পরিচিত না, কখনো যাই নাই বাড়িতে, কিন্তু আমি নাকি একবার গেছিলাম ছোটকালে। পরে যাই, যাওয়ার পর আমার মামা দেখি ঘাস টাস কাটার পর আসছে, বুঝছেন, আসার পরে যখন শুনছে আমি হঠাৎ করে আসছি, ওরা তো মানে এলাকার সবাই আমাকে দেখার জন্য আসি বলছে যে ওরে তো বারাত দিয়ে দিছিল, এত বড় একটা মেয়ে আসছে। যখন গেছি মামা বলতেছিল যে কি সমস্যা, মানে আমি কান্না করতেছিল, পরে আমি বলছি যে মারিয়ে ফেলতাম লবণ দিয়ে খাওয়ায় মারিয়ে ফেলতাম, সেটা দিয়ে কি কি হইলো, মানে বড়ই তো হয়েছি ঠিক না, পড়াশোনাই করছি কিন্তু আদার্স ভালোবাসা তো পাই, বাবা মার আদর পাইছি, ভাইয়ের আদর পাইছি, কিন্তু বাবার তো ওই আদরটা আমি এখনো পাইনি। পরে ওই জায়গাতে চলে আসি, পরে আমার অনেক রাগ হয়েছিল কি জানেন, মানে ভাই আর আসছে, বাবা বলতেছে আসছি একদিন থাকবো না, মানে এরকম একটা কিছু নিয়ে গেছিলাম। পরে আমার ভাইয়ের শুনে বলতেছে যে যেখানে আছো সেখানে ভালো, আমরা তো গরিব মানুষ, দেখ তুই যে জামা কাপড় বসছ সেগুলো তো তোকে পড়ানোর মতো কোনো সামর্থ্য নাই গা, তুই যেখানে আছিস ওখানে চলে যাগা, থাকার দরকার নেই, কেন তোর আর একটা ছোট ভাই আছে আর কি, ও আবার তোরে দেখলে অনেক ইয়া করব। পরে বলার পরে আমরা চলে আসছি, তখন অনেক খারাপ লাগছিল যে হঠাৎ করে গেছি, বাবা হয়তো আমার অনেক আদর করবো, ওরকম কিছুই হয় নাই, বুঝছেন। পরে আমি চলে আসছি, পরে আসার পরে বাড়িতে চলে আসছি, অনেক কান্না করছি। এরপর আবার জরুরি বাইরে ফোন দিয়েছিলাম যে ভাইয়া আপনি একটু আসবেন, পরে উনি আসছে, আসার পরে বলতে মানে উনি তো বুঝেনি, মানে আমার কষ্টগুলো বুঝতে পারছে, বুঝছেন, বুঝতে পারছে, কিন্তু একই কথা যাবি গেলে চল আমরা চাইতেছি এরকম একটা। পরে আমি আস্তে আস্তে না এগুলো করতে থাকি, আমি মেট্রিক পরীক্ষা দিব, বুঝছেন, এসএসসি পরীক্ষা দিব, আমার টাকা দরকার, টেস্ট পরীক্ষা দিতে টাকা লাগবে আমার, এখন এই টাকা কেউ দিতেছে না, ভাইয়া বলছে যে বাবা থেকে আমি চাই নেবো, ছোটবেল থেকে টাকা পয়সা আমি দিতেছি, 5 পর্যন্ত পড়া তুই ফেল করছিস, এই জন্য বাবা তোর পড়ায় না, কিন্তু আমি তো তোকে পড়াতেছি, এখন বাবা থেকে আমি দেবো। বাড়িতে এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, কেন তো টাকা দিবেন না, আপনি যখন ওরে আনছেন তখন কেন টাকা দেন নাই, বলছেন কেন যে রে থাক এখন ভাল লাগে, এখন বড় হয়েছে এখন টাকা কিসের জন্য আপনি দিবেন না। পরে আমার মারে অনেক ডাব দেয় যে এখন আপনি মেয়ে মেট্রিক পরীক্ষা দিবো টাকা দেন, আমি দিব না, মানে ভাই কথা লাগে কি জানেন, মানে আমার যে দুর্ব্যবহার করেন না ভাই অনেক খারাপ লাগতো। পরে মেট্রিক পরীক্ষা দেন রেজাল্ট দিয়ে রেজাল্ট ভালো হয়, 4-5 উঠে।
আপনি ম্যাট্রিক পাস করেছেন?
হ্যাঁ মেট্রিক পাস করছি। মানে পাশ করা মানে 2010 বেশি এসসি পাশ করি 4.907 অপেক্ষিত জন্য, কিন্তু আমার বাবা তখন আমার ভাই তখন অনেক খুশি ছিল, মানে আমি এরকম দাদা আমাকে একটা স্টুডেন্ট এত ভালো রেজাল্ট করছি ভাইয়া, ও দিনের জিনিসটা আমার অনেক ভালো ছিল। তখনই ভাইয়া বলছিল ভাইয়া আমার জামা কেটে দিছিল, ঘড়ি কেটে দিছিল, তারপরে ঘুরতে নিয়ে গেছিল, মানে ভাই অনেক খুশি ছিল যে আমি তো আমার ভাইয়ের যতই পড়াশোনা করেছি, আমি কিন্তু 5 থেকে শুরু করে 9 পর্যন্ত আমি ফেলই করতে করতে উঠছি, বুঝছেন। কিন্তু এবার আমি অনেক মানে অনেক খুশি যে ভাই পারছে, আমাদের 3টে ইয়া রাখছিল।
প্রিয় শ্রোতা, আপনাদের সবার একটা অ্যাটেনশন কামনা করছি, বাচ্চাটা এই মুহূর্তে ঘুমিয়ে গেছে। আমরা ইনফ্যাক্ট আমি আমার নিজের কথাটি বলতে চাই, আজকের এই স্টোরিটা এতটাই সেন্সিটিভ, এটা কেবল শুরু হয়েছে মাত্র, এতটাই সেন্সিটিভ, আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকে রাত 2টা অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থেকে কষ্ট করে হলেও এর জীবনের গল্পটা একটু শোনার জন্য। আর কিছুই বলার নেই, মানে আর কিছুই বলতে চাই না, কারণ আমি জানি ও বেশ কদিন ধরে আমাদের স্টুডিওতে ঘোরাফেরা করছে জীবনের গল্পটা বলার জন্য, কিছুটুকু কতটুকু ওকে আবিষ্কার করতে পেরেছি। ঠিক আছে, বলুন তারপর।
তারপরে কি বিয়েতে যাই, আমার ফুফাতো বোনের লিলি নাম।
লিলিটা কে ছিল?
লিলি ছিল আমার একটা ফুফাতো বোন।
এটা এসএসসি পাস করার পরে?
হ্যাঁ, এসএসসি পাস করার পরে। তখন আমি ড্রাগস না একটু বন্ধ করে দিই,
তখন ড্রাগস
মানে যখন আমি
ভালো রেজাল্ট করি,
ভালো রেজাল্ট করছি, তখন নিজের মধ্যে না একটা ইয়ে আছে
কনফিডেন্স আছে।
এখন তো আমি মেট্রিক পাস করছি, এখন তো আমার ওই দরকার নেই, ঠিক না? এখন আমি একটা ভালো একটা পড়াশোনা করবো, আয় করতে হবে। আর খুব শখ ছিল মেট্রিক পড়ার পরে ওখানে তো আমাদের তো আবার ফাদার আছে, ফাদারে উনি অভিশব্দ করতেছিল, পরে এমন টাইমে হঠাৎ করে দেখছি একটা ছেলে বারবারই আমার দিকে মুভ করতেছিল, অনেক ভালোই লাগতেছিল। ওদিন শাড়ি পরছিলাম, কিন্তু কখনো আমি শাড়ি পরি নাই, বুঝছেন। পরে দুইজনে দিকে বারবার মুভ করতেছিল, পরে হাঁটতেছি হাঁটতেছি, পরে আমাদের তো আবার হলুদ দেওয়া হয় না, বুঝছেন, মানে হলুদ দেওয়া হয় না, অনেকেই হলুদ ইয়া করে কিন্তু আমরা হলুদ দিই না। পরে চন্দ্র টন্দ্র মাখা হলো, হা দেওয়ার পরে ওই ছেলেটা আসে, আসার পরে আমার নাম জিজ্ঞাসা করছে, আমি আমারে না মানে আমার শিবলি যায় ওর নাম
জিজ্ঞাসা কি ছিল,
আমার অ্যাড্রেস ফুল নিয়ে শুরু করে দিছে, আর ও কেমন মূর্খ, সবকিছু বলে দিতেছে একদম ফ্যামিলির সবাই কথা। পরে বলতেছে আমার নাম্বারের কথা বলছে, ও বলছে ও মোবাইল ইউজ করে না, ওর ভাই আমার ভাইয়ের এখন আর মোবাইল ইউজ করতে দিত না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার কাছে এসে পাঠিয়ে দেওয়ার কথা বলছি, ঠিক আছে দেখি আর কি হয় সামনে। পরে ওই ছেলে আসছে, আসা মানে আমার কাছে আসছে, আসার পরে বলতেছে যে আপনি কি করেন? পরে আমি বলছি আমি তো এসে পাশ করছি, ভর্তি হবো না, ভর্তি হইনি। পরে বলতেছে ও যোগ্যতে ভর্তি আর আমাকে, আমি দরজা আমার কি স্কুলে কলেজে ভর্তি হবো, মানে ওটা না মানে অনেক নিচু পদে আর কি কলেজটা, কে ভর্তি করছে না ওই জায়গায়, তাও ভর্তি হয় আমাকে। পরে আমি বলছি যে আমি সরকারি কলেজে ভর্তি হওয়ার শখ আছে, মানে পড়াশোনা নিয়ে কথা উঠেছে। পরে ওনারা আচ্ছা ঠিক আছে আপনি ভর্তি হলে তো ভালোই, এটা বলছে। পরে বলছে যে আপনার কি হয় কনে? পরে আমি বলছি যে আমার ফুফাতো বোন। পরে আমি বলছি আপনি এখানে কি করেন? আমি জানি না ও যে মানে মুসলমান, আমি বলছি ও মনে হয় বর কন বরের থেকে কোনো ইয়ে আসছে। পরে ও বলতেছে আচ্ছা আমরা কি একদিকে বসতে পারি? পরে বসার পরে এমনি অনেক দুষ্টামি হয়েছে, কারণ কনে বরের ইয়ে তো যাত্রী তো অনেক দুষ্টামি হয়েছে। পরে আমি আমার 3টি নাম্বার দিই, আমাদের বাসায় 3টি ছিল, 6733 এরকম একটা ইয়ে ছিল, অনেক আগে তো ও সব মনে নেই। পরে দিলাম, দেওয়ার পরে ওই সারাদিন তো অনুষ্ঠান গেল, এর পরের দিন ফোন দিয়েছে আমার বাড়িতে, তখন আমার ভাইয়া ধরছে, এখন বলতে তো পারে না যে মুহ আরে দেন, মানে ফোন দেয় ফোন কেটে দেয়, এখন ফোন দেয় ফোন কেটে দেয়।
ছেলেটার নাম কি ছিল জানতে পেরেছেন ওই সময়টাতে? তখনও জানতে পারেনি?
না তখনও জানতে পারেনি। পরে ফোন দেয় ফোন কেটে দেয়, ফোন দেয় ফোন কেটে দেয়। পরে আমি এরপর আমি ধরছি, ভাইয়া বলতেছে যে অনেক গালি গালাজ করতেছে রাত বাসায়, বলতেছে কে বারো ফোন দিতেছে। পরে আমি ধরছি, তারপরে বলতেছে যে আমি আমি কামি কে কয় আপনার সাথে আমার বিয়েতে দেখা হয়েছিল। পাড়ায় বলছে আপনি বারবার ফোন দিতেছিলেন, বলে তো হয় যে আমি ওই যে মহুয়াকে চাই। পরে বলতেছে না ভয় করতেছিল যদি বকা টাকা দেয়। পরে আমি গেছি ঠিক আছে, পরে অনেকক্ষণ বলতেছে যে কি খবর সকালে কি দেখাইছি, মানে এইসব নিয়ে কথাইতেছিল, সকালে কি দেখা গেছে এইসব নিয়ে কথাইতেছিল। পরে বলতেছে যে আপনি কি আজকে বাইরে হতে পারবেন? পরে আমি বলছি বাইর হওয়া তো জানা আছে, ঠিক আছে আমি চেষ্টা করবো। তা আমাদের কুমিল্লা পার্ক আছে, আমি যে কালার পরছি ওরা দেখে একই কালার পরছে, কিন্তু মাঝখানে করে সাদা সাদা রেখ ছিল। পরে মানে লাল ছিল আমার জামাটা আর কি। পরে গেলাম চিন্তাতেছি যে আমি যেটা পড়ছি ও সেটা পড়ছে, এরা তো আমি যে ডেস্ক টেক্স না, তো কেন অন্য মানে যখন স্কুল দিব না অনেক দুষ্টামি করছে অনেক ছেলেদের সাথে, বাট এরকম সিরিয়াসলি কোনো দুষ্টামি ছিল না। পরে গেলাম যে একটা রেস্টুরেন্টে বসলাম, বসা নাস্তা অর্ডার দিল, বার্গার ছিল মনে তখন মনে নেই সেটি। বসলাম, বসার বসার পরে উনি অনেকক্ষণ কথা বলার পরে বলতেছে আর কি আমারে যে ফ্রেন্ডশিপ করার জন্য। পরে আমি বলছি ঠিক আছে আমরা দুজন ফ্রেন্ড, এরকম একটা ইয়ে হলো। এরপর আমার একটা
নামটা জানতে পারলেন না তখন?
হ্যাঁ তখন জানতে পারছি,
অনিক, অনিক ছিল নাম,
শুধু অনিকই আর কিছু বলে নাই।
আচ্ছা
ঠিক আছে, তখন আমি জানতে পারছি স্যার
তখনও জানেন না ও খ্রিস্টান?
ও যে খ্রিস্টান আমি জানি, ও খ্রিস্টান, ও যে মুসলমান,
যেহেতু বিয়ের আপনাদের বিয়েতে এসেছে সুতরাং
খ্রিস্টান,
তো আলটিমেটলি ও মুসলমান।
হ্যাঁ হ্যাঁ, সেও সেটা প্রকাশ করে নাই।
তার মানে প্রিয় শ্রোতা এখানে একটা বিষয় কিন্তু খুবই রিমার্কেবল, ও হচ্ছে খ্রিস্টান এবং যে ছেলেটার সঙ্গে ওর এক ধরনের ভালো লাগা তৈরি হচ্ছে সে হচ্ছে মুসলমান, এবং ও একটা পরিবারে বড় হয়েছে, ওকে পালক নেওয়া হয়েছিল এবং ওর যে বড় হয়ে ওঠা সেটা আপনারা জানবেন। এই বিষয়গুলো একটু প্লিজ একটু নকে রাখবেন, কারণ গল্প যখন সামনের দিকে এগিয়ে যাবে এই ইতিহাসগুলো একটু মনে রাখাটা জরুরি হবে। হ্যাঁ বলুন, তারপর
পরে ফ্রেন্ডলি হলো, ও পরে ওর বাসা দিয়ে গেছে, মানে আমার বাসা দিয়ে গেল রিক্সা দিয়ে। পরে আমার বাবা দেখছে কিছু বলে নাই, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি গা, এখন উনি কোনোদিন খারাপ পয়েন্টে কিছু নিব না, এখন আগের থেকে মারপিট একটু কম চলে। মানে এখন থেকে উনি যখন আমার ভাইয়া যখন বসে যায় ও এখন পাস করছে, এখন আমি ওর উদ্বেগ নেই, বাপের কেউ কিছু বলবেন না। এরপর থেকে আমার বাবা বেশি মানে মনে মনে হয়তো জলে, কিন্তু এরপর কিছু বলেনি।
এটা কে বলেছে? ভাইয়া বলেছে? ভাইয়া বাবা?
হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলছিল। পরে ও গেছে ফোনে আমার একটা মোবাইল কিনে দিছিল, মানে এরপর আরেকবার ডেটিং এ গেছিলাম, যার
প্রথমেই মোবাইল কিনে
দিছিল, না না দ্বিতীয় ডেটিং এ,
দ্বিতীয় ডেটিং
যখন ও দেখছে যে তিন দিতে কথা বলা সম্ভব না। পরে ও আমাকে কি স্যার বলছিল তোমার জন্য একটা গিফট আছে আমার জন্য। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে গিফটটা কি? তো আমি না গিফট কি আগেই বলে ফেলি, কেন আমার না অনেক সহ্য না, কেউ যদি বলছে তোমার একটা গিফট আছে না জানা একটা জন্য আর ঘুম আসে না। পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আসো বিকালবেলা, তোমাকে বিকালে আসতে পারবো না আমি দুপুরে আসবো, কারণ বিকালে আজকে আমার ভাইয়া বাড়িতে থাকবো, সোমবার তো দোকান বন্ধ। পরে সকালে গেছি একটা বক্সের মধ্যে মোবাইল, পরে আমি তো অনেক খুশি হয়েছিলাম যে ওর সাথে কথা তো বলা যাবো বাইরে। পরে
ততদিনে আপনাদের মধ্যে প্রেম হয়ে গিয়েছে,
পরে মোবাইল নেই না, পরে মোবাইল তো রাখি ইয়াতে, তখন তো হঠাৎ করে ধরা খেয়ে চলছে বুঝছেন। ওই যে আমার ভাবি আছে না মানে বড় ভাই আর বউ, যে উনি কথা বলতেছে হঠাৎ করে আমি দৌড় দিতে গেছি, তো মানে রাখছিলাম এখানে এটা নিচিতে পড়ে গেছে গা, পরে একটা লাঠিটা ফ্রিজের মধ্যে ঢুকে দিছি। মানে বাবা দেখছে যে কি জানি একটা পড়ছে, পরে আমি বললাম বাবা আমার হাতে চান্স পেরে গেছে, আর ফ্রিজের ভিতর থেকে বাইর করা সম্ভব না। দিয়ে আবার দেখতেছে আমার কাজের বাবা ঝাড়ু দিতেছে, এখন দুই দিকের সমস্যা, একটা বাবা দাঁড়িয়ে দিচ্ছে একটা ঝাড়ু দিতেছে, এখন ঝাড়ুটা দেওয়ার পরে যদি মোবাইলটা বাইরে হয়ে যায় তো সমস্যা,
মানে ফ্রিজের নিচে গিয়ে।
হ্যাঁ আমি লাঠি মেরা না ফ্রিজের মধ্যে ঢুকাই দিছি নিচে, কেন দেখি বাবা আসতেছে ভাবি ওখানে দাঁড়িয়ে দিছে, এখন হঠাৎ করে নিচে পড়ে গেছে না, এখন তো সমস্যা। পরে এখন মানে কি যে একটা সমস্যার মধ্যে বসে, পরে মোবাইলটা ধরে খেয়ে গেছে, ঝাড়ু দিচ্ছে ঝাড়ুর সাথে বাইরে গেছে। পরে বাপ বলি কিছু করে এই মোবাইল কার, পরে তার চুপ করেছি, পরে বুঝতে পারছে এটা আমার। পরে অনেকক্ষণ পরে দেখি এটা আব্বু ঠিক করছে, এমন মানে আব্বু ব্যাটারিটা লাগাইছে এমনটা ও ফোন দিছে, যখন হ্যালো বলছে না আমার আব্বু বলে কে, পরে ফোন অফ করে দিছে। পরে বুঝতে পারছে অনেকক্ষণ ধরে যা নিচ্ছি দরাকাই বলছে, পরে আব্বু তো কিছু বলতে পারতেছে না, মানে যে মারবো দিয়ে ওই জিনিসটা ধারণ করতে পারতেছে না। পরে দেখি যে বাপ ভাইয়া ফোন দিছে, তুই একটু তাড়াতাড়ি বাড়িতে আয় তাই কি না, একটা সমস্যা এসেছে ভাই আইসা তো আমার দিকে তাকিয়ে দিছে, কেন এখন তখন কোনো দুষ্টামি আমি করি না এই মোবাইলটা ধরা বললাম। পরে ভাইয়া বলতেছে যে মোবাইল কই বেশি এখন তো বলি না মোবাইল কোথায় বেশি কিনছি তো টাকা কই বেশি তাহলে তুই চাকরিও করস না টাকা কোথা থেকে আসে আমি বলি না বলি না বলি না পরে ভাই গায়ে কোন হাঁটতে না পরে আছে মোবাইলটা নিচে সিমটা নিয়ে আর নাম্বার গুলো তুলছে তুললে তো ভাই আসলে ফোন দেয় অনেক অনেক তো ফোন বলা ধরে না বিভিন্ন নাম্বার দিয়ে ট্রাই করে কিন্তু ভাই ও ফোন দেয় না কয়ে এই সিম ইউজ করা দেবো না পরে সিম বলতে যায় তারপর আরেকদিন দেখো স্যার আরেকটা মোবাইল দিছে এতটুকুই বলছিল বা ঘরের মধ্যে নিয়ে পরে আমি তো বলছি না একজন তো পাইছি আমার একজন তো সাহস দিছে আমি সমস্যা নেই মোবাইল ইউজ করতে সমস্যা হবো না পরে ফোন দিতে চার্জারটা ছিল আমার যে আমার তিন বেডরুমে একটা ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোবের পিছনে জ্যাক লাগানো ইয়ে আছে জ্যাকটা ঢুকে ওই ওয়ার্ড্রোবের ভিতরে মোবাইলে ঢুকাই দিলে চার্জ দিতে সারা দিই বুঝছেন আমার ইয়া ছিল পরে আস্তে আস্তে এরকম হয়েছে যে হঠাৎ করে একদিন বলেছে সকালবেলা ফোন দিয়ে বুঝছেন সকাল প্রায় 5:30 ফোন দেওয়া বলছে কি তখন আমি কলেজে ভর্তি হয়ে গেছি বুঝছেন কুমিরা সরকারিতে ভর্তিছি পরে বলছে যে তুমি কি সকাল সকাল আসতে পারবা কলেজে আমি কি কেন কয়েকটা প্রবলেম আছে আমি কি এত সকাল তো আমি আসা সম্ভব না আমি 7:30 আগে আসতে পারবো না বলে না তুমি আজকে আসতেই হবো এখন ও যে সমস্যা হতে বলছে না আমার তো এরা ঘুম করে থাই যাই চলে গেছে মানে আমার তো দিয়ে আমার বাবা প্রার্থনা করতেছে পরে আমি বলছি যে সমস্যা এখন কি বলুন কি বলুন কি বলুন চিন্তা করছি পরে আমি ভাইয়ের কাছে ভাইয়া এটা কথা বলি রাগ করিস না তুই কি আমি কই মানে এমন আমার একটা বান্ধবী হচ্ছে সমস্যা হয়েছে বান্ধবীর নাম্বার দাও ভাইয়া নাম্বারটা দেওয়া দেবো না কেন সমস্যা তো বুঝতে পারছো পরে ভাইয়া ওদিন যাই না কি হলো মানে আল্লাহর কি একটা ইয়া হঠাৎ করে বাসা থেকে যা ঘুমের মধ্যে ছিল ভাইয়া
ওকে আমরা এই জায়গাটা থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আজকে মহুয়া তার জীবনের গল্প বলছে আমরা ঠিক 4 মিনিট পরে আবারও ফিরে আসছি আর আপনারা ফেসবুকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 আমরা হাঁটিহাটি করে প্রায় 200 পর্বের কাছাকাছি এগিয়ে চলেছি প্রিয় শ্রোতা এবং আজকে মহুয়া তার জীবনের গল্প বলতে এসছে আজকের এই জীবনের গল্পটি আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই মহুয়া বলবার চেষ্টা করছে ও আমাদের অফিসে বেশ কিছুদিন যাবৎ ছিল আমরা কোনো না কোনো ভাবে তার স্টোরিটা নিতে পারছিলাম না শেষ পর্যন্ত আমরা নিয়েছি এবং যারা রাজ্যকে আমাদের সঙ্গে শুনেছেন বা শুনছেন ইনফ্যাক্ট তাদের সবাইকে আমরা বলবো যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য আজকের এই জীবনের গল্পটি আমাদের মনের ভেতরে এমন একটা আলোড়ন তৈরি করবে যেটা আসলে আগে থেকে বলতে পারছি এই কারণে তার সম্পর্কে আমি পুরোপুরি জানি সুতরাং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো এবং একই সাথে যারা জীবনের গল্প বলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের আমি সবসময়ই বলি ফেসবুকের মাধ্যমে কিংবা ফোন করতে পারেন আপনারা ফেসবুকের মাধ্যমে যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে আমার ফ্যান পেজটিতে চলে আসবেন আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj আমি আবারও বলি www.facebook.com/ KEBRIA.RJ পেস্টে আছে আরজে কিবরিয়া নামে এবং এই পেস্টিতে আমরা আজকের এই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপস সময় মতো দিয়ে দিব এছাড়া যারা ফোন করে স্টোরি বলতে চান তারা ফোনও করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 আমি আরও একবার বলছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 ফোন করার পরে নির্দেশনাটি খুব ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তারপর স্পষ্ট করে আপনার ফোন নাম্বারটি বলবেন বলার পরে আপনার জীবনের গল্পের যে চুম্বক অংশটুকু বা মূল যে বিষয়টি সেটা খুব সংক্ষিপ্ত করে বলবেন আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব মহুয়া আছে আজকে আমাদের সাথে জীবনের গল্প বলার জন্য আমরা মহুয়ার কাছে আবারও ফিরতে চাই হ্যাঁ মহুয়া যেটা আমরা শুনছিলাম বিরতির আগে তারপর কি হলো
পরে গেলাম রিক্সা সকালবেলা রিক্সা পাওয়া সম্ভব যাইতেছি 6:30 বাজে তখন 5:30 সময় তো অনেক অন্ধকার থাকে 6:30 সময় গেলাম যেটা কি দাঁড়ানো দাঁড়ায় দিছে আমার দিয়ে তাকে দিছে হাঁকে কারণ আমি তো কি বলবো দৌড়া যাবেন দাঁড়ান আমি কি ভিতরে যাবো কয়ে আপা এত সকাল সকাল আপনি কয়ে আমার একটু কাজ আছে আমাকে কেউ ভিতরে গেছে কয়ে না একটা ছেলে গেছে তো আমি বুঝতে পারছি যে এটা অনেকেই গেছে পরে আমি বলো আচ্ছা ঠিক আছে আমি ভিতরে যাবো আবার এত সকাল সকাল তুই ভিতরে যান দিবে না পরে ফোন করলাম আমি দেওয়া যাবো না কলেজ থেকে তুমি ভিক্টোরিয়া কলেজে যাও আমি আসতেছি পরে ভিক্টোরিয়া কলেজের সামনে গেলাম যাই দেখি একটা বড় ভাই আমাদেরই বুঝছেন, মানে উনি আর কি সবুজ, উনি পরে আমার দেখা করছে তুই এখানে কি করস। ভাইয়া আমি একটা কাজ আসছি, আমার বান্ধবীরা একটু ঘুরতে যাবো। কাতে সকাল সকাল কি কিছু আসতো, আর কখন আমি এত বুড়ো আসি না, সবাই আমার দেখি খালি জিজ্ঞাসা করতেছে। আর ওই স্কুল কলেজের ইউনিফর্ম পরা ছিল, পরে অনেকক্ষণ পরে আমি বলি ভাইয়া এখন কিছু বলি না, ভাই গেছে রা কয়ে কাতে বাড়িতে যা বাড়িতে যা এরকম করে চলে গেছে। পরে দেখি কি ও আসে, এই লাল চোখ টোক লাল হয়ে গেছে। আমি তো দেখি তো ভয় পাইছিলাম যে হুন্ডা নিয়ে আসে, কারো হুন্ডা জানি না, সঠিক উর্ধ হুন্ডা নাই। পরে আমার বলতেছে যে যাও ভিতরে যাও, আমি আসতেছি। দেখি আমার অনেক ভয় করতেছিল, কারণ কেউ ছিল না ইয়ার মধ্যে, ও আর আমি একাই ছিলাম। ও দিয়ে সামনে আসতেছে, আমি পিছনে যাবো নাকি, কে অনেক একটা ভয় করতেছিল যে একটা গুব। পরে করতেছে মানে অনেক শক্ত হয়ে করতেছে, তোমার আমি একটা কথা বলবো ঠিক আছে, এখানে কেউ নাইগা, কথাটা তুমি ভালো করে জান না বুঝছে, 5 মিনিট না তুমি 100 মিনিট সময় নাও, সমস্যা নেই। পরে আমার হঠাৎ বলছে কি দেখো আমি তোমার পছন্দ করি, ফ্রেন্ডশিপ কোনো পছন্দ জিনিস না, এটা কোনো সাবজেক্ট না, আমি তোমার ডাইরেক্টলি বলছি আমি তোমার ভালোবাসি, হঠাৎ করে বলেছে। পরে ও আসছে, আসার পরে বলছে যে এমন বলছো, এখন আমি কিছু বলিনি বুঝছেন, আমি তো চুপচাপ রয়েছি, আমি এখন কি বলবো, হঠাৎ করে বলে দিচ্ছে, কেন আমি ওরকম কিছুই ভাবিনি বুঝছেন, মানে ভালো লাগতো ভালোবাসাটা কিছু একটা ইয়ে ছিল না, আমি কিছু বলিনি। পরে আমি না হ্যাঁ বলে দিছি, আমি ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি এটা বলে দিছি। এখন আমি পরে বাসার বলতে আমি কি সত্যি মন কি আমার সত্যি ওরে ভালোবাসছে নাকি আমি ভয়ে তাড়ানাই বলে দিছি, মানে এই দুইটা জিনিস আমি বাসায় অনেকক্ষণ ভাবছি। পরে দেখি না সত্যি আমার মনের মধ্যে ওর জন্য কিছু একটা হয়েছে। পরে পরে ফোন দিছে, ও আমার এসএমএস করতেছে যে হঠাৎ করে বলেছে কি জান তুই ভালো আছো, তা হঠাৎ করে লিখেছে, আমার কোনো নেই, আমার কোনো এসএমএস আসেনি। পরে আমিও লিখতেছি জান তুই কি করতে, তো আমি করেছিলাম আস্তে 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 ঠিক হয়ে গেছে। পরে খাওয়া উঠা বসা আমার সবকিছু ওই এসএমএস, সেখানে আমি সকাল সকালবেলা কথা বলি, আমি রাত্রে
12টা
আর এসএমএস ইনবক্স পুরো ফুলে যেত। পরে ও আমার বলতো যে এইভাবে আর কতদিন চলবো, একটা কাজ করতে হবে, আমি কি কি কয় তুমি এখন বলে ফেলো বাড়ির সবাই তুমি মোবাইল ইউজ করো, শুক্রবার দিন একটু বাইরে 5-10 মিনিটের জন্য, তারপরে আবার তুমি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বলবো ভাইয়া আমি একটা মোবাইল কিনা দাও, মোবাইল তুই ইউজ করস, আমি তো আর কি যাই বলে তুই মোবাইল ইউজ করস, মানে আমি আর কি কিছু বলি নাই। ভাই একটু সেন্সিটিভ বুঝছেন, মানে ওর মনটা অনেক ভালো কিন্তু শক্ত শক্ত কথা বলে বুঝছেন। আমার ভাই আমি কিছু বলি ভাই হাঁটি ভাই আমার নাই কিছু এদিকে আমি কি কাঁচা মাছ খাই, আমার ভাই বলতেছে আর কি কাঁচা মাছ খাই, আমাকে না ভাইয়া তুমি তো সবসময় বাদা মাছ খাও নি, তুই এই কথাটা বলি কেন ভাইয়া, এখন মোবাইল ইউজ করবো না সবাই ইউজ করে, আমি লুকে লুকে ইউজ করি, আমার কি ইউজ করার কোনো ইয়ে নাই না। কয় আচ্ছা ঠিক আছে তুই মোবাইল ইউজ কর, তুই কয় আমার কথা তুই আমি বলে দিছি, আচ্ছা টাকা কই পাস তুই, আমি আর কিছু করি না, আমি ওই ওই টাকার কথা বললে আমি সেটা দিই। পরে অনেকক্ষণ গেল, পরে আমার বাবার সামনে এই মোবাইলটা ইউজ করছি বুঝছেন, আমার বাবা দেখে তো বড় বড় করে টাকাছে, ওকে তো মোবাইল করে দেখে আমাকে ভাইয়া কিনে দিয়েছে, কালকে রাত্রে দোকান থেকে আসছে আমাদের মোবাইল দিয়েছে। পরে তো এত পুরান মোবাইল কে আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করা ভালো, পরে বলছে আর কি বলবো সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করা ভালো, দামি মোবাইল ইউজ করলে পরে ধরে নষ্ট হয়ে গেছে। পরে এদিকে একটা কথা বলে ভাইয়ার একটু আব্বুর একটু ইয়ে করে দিলাম, পরে এরকম কথা হয় দিনটা 24 ঘন্টা খালি হেডফোন দিয়ে কথা হয়, তো ভালো ঘুমটা আর ভালো করে দিই যাতে বুঝতে না পারে, কথা বলি কথা বলি। হঠাৎ করে একদিন জানতে পারি আমার জন্য বিয়ে ঠিক করছে,
আপনার জন্য বিয়ে ঠিক করেছে আপনার ফ্যামিলি?
আমার ফ্যামিলি, আমার ভাইয়ের বন্ধু অনেক ভালো ইতালি থেকে,
আচ্ছা
ওরাও ক্যাথলিক আর কি বুঝছেন,
তখনও তো আপনি জানেননি যে অনেক মুসলমান
না, তখন না ও তো আমার সাথে ঈশ্বর ঈশ্বর করে, আমি তো ওর মধ্যে আমি কি
ওকে ওকে বলুন বলুন।
পরে
ও ঈশ্বর ঈশ্বর করে না, ওকে
পরে আমি এখন আমি আমি ওরে বলি মাঝে মাঝে যে বলি না আচ্ছা তোমরা ইয়া দীক্ষা নিছো কার থেকে, পরে কথা বলে উল্টে ফেলে, কিন্তু ও তো আমাদের ইয়া বুঝে না দীক্ষা কোথা থেকে নিছে, বলে কারা রাহা তোমার বীর দীক্ষা তুমি আমার কথা শোনো, পরে আমিও বেশি একটা ইয়া করতাম না। পরে বিয়ে ঠিক করছে বাড়িতে শুনতে পারছি কা থেকে, আমার ছোট ভাই থেকে বুঝছেন, ফয়সাল ভাই বলতেছে যে জানাস তো আমরা মিষ্টি খাবো, আমার একটা দুলাই বেরোবো, আমাকে কোথায় একটা দুলাই বেরোবো, কাতুর বিয়ে ঠিক করে। আমি ভাবছি কি ও সবসময় দুষ্টামি করে, কেন ও জানে যে আমার একটা ফ্রেন্ড আছে অনেক, উনি নিয়ে অনেক দুষ্টামি করে। এখন যখন বলছে তখন তো আমার, আমি তখন বলি এটা কি সত্যি? পরে আমি ফোন দিছে রে, ও করছে আরে না তোমার ভয় দেখেছে, বড় হয়েছে না এখন তো বিয়ে দিতি, ওই জন্য ভয় করতেছে। তারপরে আমি একজন আমার দেখি একদিন দেখতে আসছে, মানে আমি তো কই এই এই বুঝি কি আমি ডরা দেখাইছে, আমি তো অনেক ভয় পেতেছি, আমি কাল কি যে নয় হয়।
তখন আপনি ইন্টারমিডিয়েটে পড়ছেন?
হ্যাঁ পড়তেছি। পরে এখন তো ভাইয়া তো জানে না ফাইজলামি ভাবে আমি অনেকের সাথে যে করি সেটা জানে না, উনি উনি কে তো আর চিনে না ভাইয়া, জানে নেই কোনো একটা দুষ্টামি করতেছি। এখন ভাইয়া বলছে ভাইয়া সত্যি আমি তো একজনকে পছন্দ করি, কোনো পছন্দ চলবে না, তুই জানাস না যে পছন্দ করে তোর ঘরে লাগা দেবো না এই দিকে। পরে আমি তো এখন কিছু বলি ভাইয়ের সামনে, ভাইয়া আমার এত বড় কষ্ট, এত কষ্ট করছে, আমি ভাইয়ের মুখের মধ্যে বলবো এটা তো কোনোদিন সম্ভব না। পরে আমি ভাইয়ের বলছি আচ্ছা আমি কিছু বলিনি। পরে আমি তো কান্না করতে দেখি খানা বন্ধ হয়ে গেছে আমার, দুদিন কোনো খানা নেই। পরে ও এবার সিরিয়াস নিছে, জিনিসটা সিরিয়াস নিছে। পরে আমি বলছি, আমি বলছি পরে ও বলতেছে আচ্ছা তুমি তোমার ফ্যামিলির বলো, আমি তুমিও খ্রিস্টান আমি খ্রিস্টান। পরে ও হঠাৎ করেছে কি? পরে আমি কি হয়েছে কই তুমি এখানে করতে পারে, তুমি আমাদের দোকানে এখানে আসো। পরে আমি দোকানে এখানে গেলাম, পরে আমার বলছে আমি কিন্তু মুসলমান। এখন আমার পুরো মন ভেঙে গেছে,
এতদিন পরে বললো আমি কিন্তু মুসলমান।
উঠেন ও তো চাইছিল মুসলমান খ্রিস্টান মুসলমান বানাবো, ওর মনের মধ্যে এটা
ওর চিন্তা ভাবনা ছিল যে আপনাকে মুসলিম করে নিবে।
হ্যাঁ মুসলমান। আর আমার চিন্তা ছিল যে ও খ্রিস্টান আমি খ্রিস্টান সমস্যা হবে না,
সমস্যা হবে না। হ্যাঁ
এখন আমার পুরো মনে ভেঙে গেছে। পরে ওরা আমি কি গাড়িগুলো দেবো, আমার তো কান্না করতে করতে ওদিক এসে। পরে ও বলছে দেখো তুমি এটা সিরিয়াস নিও না, আমি তোমার পছন্দ করছি আমি তোমার বিয়ে করবো। আর আমি তোমার দিচ্ছি দাও তুমি কত আমার সাথে। পরে আমি চলে আসি এই জিদ করে এসে বসে, আর সে তো এলা তো আমার কান্না কারে করে। পরে আমি একটু হাত কাছিলাম সবতে, এটা এখনো আছে।
ও একটু না আপনি অনেক বেশি হাত কাটছেন আপনার হাতের বাম পাশে।
হাতের মধ্যে ওরা আমার নাম একটু
ইয়া ওই সময়টাতে লিখেছিলেন আপনি,
এখনো রয়েছে এটার মধ্যে
অনেক না।
হ্যাঁ এই আর লিখছিলাম আর কি।
আচ্ছা
পরে অনেকক্ষণ ধরে অনেক জিদ উঠছিল, পরে ও জানতে পারছে যখন আমি হাত কাটছি। শুক্রবারে বিয়ে আমাদের, বৃহস্পতিবারে ইয়া হবে আর কি।
ছেলে আপনাকে দেখে গেছে?
হ্যাঁ ছেলেটা দেখতে উনি কিছু একটু লম্বা একটু ফর্সাও। পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করছি যে এটা কি সত্যি আমার সাথে হয়েছে, উনি আমার সাথে প্রতারণা করছে, মানে ওই আমি শুনি না মানে যাকে তুমি ভালোবাসা মানে এরকম একটা জিনিস আছে না, ওইটাই আমি চিন্তা করতাম যে আসলে আমি কি একটা ভুল করছি। আমি কখনো বলি না যে প্রেম জিনিসটা আমি দূরে থাকবো, এখন আমি কি আসলে এমন একটা ইয়ে গেছে যা। পরে ও আমার এখনো পাঠাচ্ছে তুই ফোনটা খোলো, আমি ডাইরেক্ট করেছিলাম ফোনটা খোলো আমি তোমার সাথে কথা বলতে চাই।
আচ্ছা
আমি বলছি আমি আপনার সাথে কোনো কথা বলবো ডাইরেক্টলি, মানে আপনি বলে ইয়ে করে দিয়েছি। ও যখন বুঝতে পারছে পরে ও আমার বাসার সামনে আসছে, আসার পরে আমার ছোট ভাইরে দিয়া আমাকে পাঠাইছে, আমার ছোট ভাই খেলতেছিল ক্রিকেট খেলতেছিল। পরে আসা বলছে, পরে আমি যখন দেখছি আমার অবস্থা অনেক খারাপ মানে শুকাই গেছি গা। পরে ও তো পুরো পাগল হয়ে গেছে, ওবার শুনছে আমার ভাইয়ের কাছে আমি হাত কাটছি। পরে ও আমার একটা ও বলছে তুমি যে না বাইরে, আমি কিন্তু সত্যি তোমার বাসা দিতে যাবো না, ও আমার এরকম যায়। পরে আমি বাইরেছি, বাইরে বলছে কি সে বলো কয়ে তুমি কি বুঝতে পারতেছ আমি তুমি আমি মুসলমান নাই, তোমার আমি নিয়ে যাবো সমস্যা কি? আমাকে শোনো এইসব সবাই বলে ঠিক আছে, আমি তোমার সাথে চলে যাবো এমন কোনো দিন কিছু হবে না। পরে বৃহস্পতিবার আসছে আমার ফ্যামিলি সব আত্মীয় স্বজন আসছে, আসার পরে আমার ভাবি বুঝছেন ওই যে লিলিয়া না ওর ভাবি আর কি, ও লিলিরে বলছে যে এমন এমন দেখো আমি ওরে মুসলমান করে নেবো ঠিক আছে কোনো সমস্যা নেই, ওর বাড়ি থেকে ওর বারোটা আমি ওরা রিসিভ করতে দিয়ে আসি, এখন তুমি ওরা বলো যে ওরা চলে আসতে। আমি না দুইটা জিনিস ভাবতেছিলাম, এক আমার ভাই আমার বড় করছে, আমার ভাইয়ার আমি কি এটা দিয়ে আসতে পারবো, আর এক আমার মনটা দিয়ে দিছি আমার খুশি আমি কার কাছে যাবো কি যাবো না, কেন আমি ওরা সত্যিকারে ভালোবাসছি ঠিক না। আমি দুইটা জিনিস নিয়ে অনেক চিন্তা করতেছিলাম যে আমার মানে মনের মধ্যে যে কি একটা চলতেছিল ওই সময় বলার মতো না, মনে বুঝাতে পারতেছিলাম যে আপনাদেরকে অনেক খারাপ লাগতেছিল যে কি করবো কি করবো। পরে আসছে আমার মানে আমাকে আমার আপনি দেখ মুসলমানের মধ্যে জামা কাপড় নিয়ে আসছে ঠিক আছে, আমাদের তো উল্টা আর কি আমাদের থেকে দিতে হয়
মানে জামা কাপড় দিতে হয় জামাইকে।
হ্যাঁ হ্যাঁ বলে দাদা স্যার পরে শাড়িটা পরলাম জামাদের
মানে একদম বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন।
পরে মানে লিলি আসে আশেপাশে দিদি খুব আমাকে কেন এটা খুব মুখে লাগা আমার ভাইয়া রাগ করবো কয় তুই আজকে যাবি গা
আজকে যাবি গা
মানে ওর সাথে চলে যাবো। পরে লিলি আমার বলতেছে যে এখন তুই চলে যাবি এখনই তুই ইয়ে হয় এখনই তোরা চলে যেতে পাও, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি আর চলে যাবো না। পরে আমি কি করছি আমার বাবার মোবাইলটা নিচ্ছি ভাইয়ের মোবাইলটা নিচ্ছি আমার মোবাইলটা নিচ্ছি
তিনটা মোবাইল
আমার নিতে হয়েছে। পরে এই যে তিলোটা নিছি আর আমার সাথে হালকা মানে জিনিস ছিল কানের নিছি, মানে কি করছি আমাদের বাড়ির পিছনে যে দরজা আছে না ওইটা খেত অনেক পানি, এখন আমার সামনে দিয়ে গেলে ধরবো, পিছন দিয়ে আর একটা দরজা আছে ওইটা দিয়ে গেলে ধরবো, কেন ওখানে রান্নাবাড়ি করতেছে। পরে কি করছি
মানে বিকেল বেলা আপনার জামাই আসার কথা, মানে হবু জামাই আসার কথা,
হ্যাঁ মানে আমাকে আন্টি ইয়া করে
পড়ানোর জন্য,
আমাদের কিন্তু একসাথে সবকিছু হয়,
আন্টি পড়ানোর পর বিয়ে হয়ে যায়। আচ্ছা,
পরে আমি কি করবো সালোয়ার একটা উপর উঠাইছি, জুতা গুলো হাতে নিছি, নিয়ে কোনো মতে নামছি, দেখি ব্যাগ কসকস করতেছে পায়ের মনে, পরে কিছু করার নাই, ওরে নিয়ে অনেক দূর প্রায় 10 মিনিট হাঁটতেছে তাকে ব্যাগের মধ্যে, আমি একবার পিছনে ফিরি ছাদের মধ্যে যাতে কেউ না উঠে, ছাদে উঠলে সমস্যা, এই জন্য আমি ছাদ তালা মেরে দিয়ে আসি। আমি বলছি আমি চিলেছি ছাদের মধ্যে দেয়া ডুব ডুব করে ছেলেরা আমার মাথা ব্যথা করতেছে, মানে এরকম একটা কিছু নিয়ে উপরে গেছি যারা তালা দাম আছে, মায়েরা ছাবিটা আমি নিজের সাথে করে নিয়ে আসি
দিনের বেলা।
হ্যাঁ দিনের না তখন 11টা এরকম আছে আর কি,
সকাল 11টা।
হ্যাঁ চাবি গুলো আমি সাথে নিয়ে আসি, মানে আমার সামনে যে আমার মাথা ব্যথা করতেছে, উপরের মধ্যে ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে কিছু বলো না আমরা বুঝি, পরে তালা মেরে দেয়, পরে তালা মেরে ছাবিটা আমি সাথে করে নিয়ে আসি, কারণ ওই ছাদে গেলে তো সমস্যা আমার দিকে ফেলো, আর পিছনে কোনো দরজা নাই জানালা নাই যে দেখবে, পরে দেখি আমার অনেক ওখানে দাঁড়িয়েছে ওটা নিয়ে ওর বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছে, পরে এই প্যাক নিয়ে পরে কি করছো আমি কিছু করার নাই, এখন আমি বাইরে চলাম আর এটাই পথ ছিল, পরে দেখি হালকা হালকা বাইরের মধ্যে বসে, পরে বলে কিছু হবে না চলো এই হুন্ডার মধ্যে উঠছি এই দিদি, পরে দেখি ওর প্যান্টের মধ্যে আমি ইচ্ছে করে একটু লাগাই দিচ্ছি ভালো করে, পরে অনেকক্ষণ পর শাসন গাছের টার্মিনালে গেলাম, যাওয়ার পরে বাস আমার রাজশাহী যাবো আর কি, পরে রাজশাহী
যাওয়ার জন্য তখন বললো
ওরাই বলছে রাজশাহী টিকিট কাটছো, একজন আর একজন বলছে বন্ধুরে।
আচ্ছা কয়জন ছিল?
ওরা 6 জন ছিল,
6 জন, 6 জনই বাইক নিয়ে।
হ্যাঁ 6 জনই, পরে অনেক ছেলে মহিলা মানুষ টাকা ছিল আমার দিকে, অনেক মানে হুন্ডা নিয়ে আসছে হঠাৎ করে, পরে পা টা ধুলাম তো বলছে এগুলো কি আমার সাথে কি এগুলো, কানে দুল ছিল গলায় ইয়া ছিল আটটি ছিল আর কি, বলে এই ঢুকছি ঢুকার পর ওর বন্ধুর করতেছে এগুলো না তুহিনের দোকানে দিয়ে আসবি, তুহিনের দিয়ে আমাদের পাশে বাড়ি একটা দোকানে দিয়ে আসবি, বলবি যে এগুলো যাতে প্রদীপের কাছে দিয়ে দেয়। ও চাইছে না যে আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসি, আমার একটা জামা, আমার একটা জামা কিনে দিছিল বুঝছেন আমার ভাইয়া ওইটা পরে আসছিল আর কি, পরে বলে এগুলো দিয়ে দিলাম, পরে আমি বলছি এখন তো আমি চিন্তা করছি কি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি এই বিক্রি করে নেবো, ও এসব করে পাঠিয়ে
দিচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তারপরে মোবাইল তিনটা আমার কাছে ছিল, একটা নকিয়া ছিল, ওইটা দেখছে ওটা ভাবছে কি ওর, ওটা আমার ভাইয়ার খেয়াল করেনি ভালো করে, পরে তোমার আর কিছু আনো নাই তো, আমার বাবা বলতেছে কি না কিছু আনেনি, ওর বন্ধুরাও বলতেছে ভাবি আপনি আর কিছু আনেন নাই তো, আমি কি ভাবি মনে মনে ভাবি বলে বিয়ের আগে না কিছু আনেনি, ঠিক আছে তো গাড়িতে উঠলাম, তো আমি বাইরে খুশি বলবো যে 12টা একটা এরকম বাজবো, এখন ইয়া ছাড়বো 5টার সময় অনেক লেট, এখন বলতেছে এত লেটে তো আমরা এখন থাকা অসম্ভব, হ্যাঁ তো আমি বলতেছেন কি করা যায় কি করা যায় কি কথা, পরে বলছে যে এখনো টাইম কোটা বেরো ওকে সিলেট দিতে পারে, মানে এই টিকিটটাও বদলে আবার সিলেট এটা নিছে। আচ্ছা ঠিক আছে, পরে ওর বন্ধুরা অনেক বলো যে ঠিক মতো যাইছি বলো, সিলেট কিন্তু আমার আত্মীয় আছে বুঝছেন,
মানে কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, মানে এখান থেকে পালাতে হবে,
এখান থেকে পালাতে হবে, যে মোটমার কথা, এখন আমি গেলাম উঠি, উঠার পরে ও আমার দিকে বারবার তাকাতেছে, ওর বন্ধুরা তো ওর সাথে কথা বলছে আর ও বারবার আমার দিকে তাকাচ্ছিল, যে আমার চেহারা দেখে ও বুঝতে পারতেছে না যে আমি কি
ফিল করতেছি বা কিছু একটা।
হ্যাঁ বলে বাবা এতটুকু বলতেছে মানে যাইতে ছিল যে তুমি চিন্তা করো না, এই জিনিসটা বারবার বলতেছিল আর আমার অনেক রাগ করতেছিল যে বারবার এটা কেন বলতেছে যে কোনো চিন্তা করো না, পরে গেছি পরে সিলেট বিশ্বনাথ দিয়ে ঢুকছে আর কি, ঢুকছে আর কি সিলেট বিশ্বনাথ দিয়ে ঢুকা মাত্রই বুঝছেন দেখি মানে নামছি, নামে দেখি যে আমাদের যে আমার দাদা আছে না দাদা চাস্ত একটা ভাই আসছে, আমি তো এইভাবে ধরা দিয়ে খাইলাম নাকি, পরে দিন ওর কি আমার তাকাইছেন বুঝছেন, ও ওনার পরে চলে গেছে, পরে আমি তো অনেক ভয় পেতেছিলাম, পরে ও নামছে পরে রেল স্টেশন আর ওই জায়গাটা না কাছাকাছি বুঝছেন, পরে নামার পরে আমার বলছে কিছু খাইবা আমি কেনা কিছু খাবো না, আমি বলছি আমি পরে আমি বলছি কোথায় যাবা তুমি, আমি তো জানি না কোথায় যাবো, তুমিও জানো তাহলে সিলেট আসছো কিসের জন্য, বলে এখন আমার কুমিল্লা থাকা পালানোর সবচেয়ে বড় একটা ইয়ে ঠিক না, এখন আমরা এখানে একটু স্থিরভাবে বসে আমরা জানতে পারবো যে কোথায় যাবো, এখন দিয়ে আমার বাবার মোবাইলে ফোন আসছে বুঝছেন, এখন ফোন আসছে আবার এসএমএস করতেছে ভাইয়া, ভাইয়া করতেছে তুই কিন্তু অনেক বড় একটা ভুল করতে হবে, বুঝছেন ভাই? এখানে জানি না ফেলছে, ওই যে আমাকে দান জিনিসগুলো দিছে না, ওই বসে যায়, ওরে দেখছে একটা মুসলমানের ছেলের সাথে, ও আমার বন্ধু ছিল।
আচ্ছা আচ্ছা,
পরে ও বসে বলার পর বলতেছে যে এখন কি করবা দেখো, আমার ভাই, আমি বলছি আমি এটা কান্না করে দিছি ভাইয়ের সাথে, বুঝছেন? পরে ও বলছে তুমি চলে যাবা, ডিসিশন নাও, আমি তো তোমার জোর করার নেই, তুমি নিজের ইচ্ছে আসতে। পরে আমি হঠাৎ করে আমি মনটা উল্টে গেল নাকি, মানে বাপরে, আমাকে দেখো তুমি এটা ঠিক করতেছ, এই জন্য তুমি রং বলছো, মানে ঝগড়া পায় কি, আমাকে তুমি লিলি যে বলো নাই যে আমি চলে আসতে একটা, হ্যাঁ আমাকে তেলে তেলে মেয়ে কথাটা আবার কেন বললা, এখন কিছু বলে নাই, দেখো তোমার ভাইয়া তোমার, আমি জানি তোমার ফ্যামিলির কথা, তোমার কথা আমি অনেক কিছু জানি, এখন তোমার ফ্যামিলি তোমার অনেক রিকোয়েস্ট করছে, তুমি কি বলো? ও আছে না আমার মনটা চাইছে কি আমাকে, না আমি তোমার সাথে আসছি তো আসছি আর কি, আমি বাড়িতে যাবো না। পরে ও দেখি একটু হাসি দিল, মানে ওর মনটা চাইছিল যে আমি কি বলি আর কি। পরে আমরা একটা একটু দূরে গেলাম, যারপর দেহ মসজিদে ঢুকলাম, মসজিদে ঢুকার পরে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, বুঝছেন? ওই মসজিদের মধ্যে ঢুকছে আর বাইরে কোনো নাম নেই। পরে দেখি একটু পরে একটা মাওলানা নিয়ে আসবে, আসার পরে উনি এই যে বন্দর সভ্যতা, আপনি গেছেন না সিলেট? গেছেন বন্দর? এখানে এখানে একটা মসজিদ আছে অনেক বড়, হ্যাঁ ওই জায়গায় আসছে, ওই মাওলানা নিয়ে আসছে। আসার পর উনি অত সবকিছু খুলে বলছে, এখন আমার বলছে যে তুমি আমার নাম কি? মানে আমি বলছি মহুয়া, মহুয়া রোজারি বলছি। পরে বলেছে যে তুমি তো খ্রিস্টান, তুমি কি মুসলমান বিয়ে করবা, তুমি স্বেচ্ছায়? আমি জি আমি করবো। পরে বলছে আবার গেলাম, এখন আমার গলার মধ্যে কিন্তু ক্রস ছিল, দেখো তুমি কিন্তু অনেক বড় জিনিসটা পাচ্ছ, আমি তোমার আমাদের মুসলমানের ঢুকতে গেলে কিন্তু স্বচ্ছায় ঢুকতে হয়। আমি আচ্ছা ঠিক আছে যাওয়া বলবো। পরে মাওলানা আরেক মাওলানার কাছে নিয়ে গেছে, ও বলছে যে মুসলমানদের সরকারি ভাবে মুসলমানের দেবো, এটা কিন্তু এইভাবে হলবো না। এখন একটা ভেজাল বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে একটু ভালো হতো, ওরা তো মানে ওই সরকারি ইয়া ছাড়া আমাদের বিয়ে করাবো না। পরে এখন কি করবো, ওর বন্ধুরে ফোন দিছে, ওর বন্ধু পুলিশটা কি করে, পরে ওদের সিলেটে যে বন্দরের কাছে, না না বন্দর না, কোতোয়ালি থানার নিয়ে গেলো, ওখানে ওসি ছিল ফারুক সাহেব, ওনার নাম্বার আমার কাছে আছে। পরে উনি বলছে আমাকে যে তুমি কি সত্যি হইতে চাও আমার আলাদা, তোমাকে ভাগাই নিয়ে আসো, আমার মারপিট করে নিয়ে আসছে? আমি না আমি নিজের ইচ্ছে আসছি, আমাকে মারপিট করলে আমার যা ডাক থাকতো আমি কান্না করতাম, আমি তো হাসি মুখে আপনাকে বলতেছি। পরে লুকটাও দেখি অনেক ভালোই ছিল, বুঝছেন? পরে উনি বলে আচ্ছা ঠিক আছে আমরা একটা ইয়া করি। পরে করি নিয়ে গেলো সিলেট কোর্ট, হাইকোর্ট না এটা জজ করছিল, তো নিয়ে গেলো উকিলের সাথে একদিন তো থাকতে হবো, কি করা যায়। পরে ওই জন্য আমার আমার ও হোটেলে নিয়ে গেলো, মাজারের কাছে একটা হোটেল ছিল, ওখানে নিয়ে ও যাই না, ও অনেক ভালো, বুঝছেন? ও আমার বলছে তুমি একা থাকতে হবে হোটেলের মধ্যে, আমার ভয় ওই দিন হোটেলে থাকলে ও চলে যায়, আমার ভয় না ওটাই, ও যদি চলে যাবে কোথাও, আমার ওর উপর এখন আমার বিশ্বাস হতে ছিল না, বুঝছেন? বিয়ের আগ পর্যন্ত আমি ওনার বিশ্বাস করতে পারতেছিলাম। বলতেছে দেখো তুমি মুসলমান হইবা, ঠিক আছে, তুমি এখন ঈশ্বরের ইয়ে না, তুমি আল্লাহর দিকে একটা বার থাকো, রাতটা একটু থাকো, তুমি দেখো আমি আসি কি আসি না, ও বুঝতে পারছে আমার কথা। পরে আচ্ছা ঠিক আছে হোটেলের মধ্যে গেলাম, হোটেলে যাবো কি হয়, ও ডাইরেক্ট করছে, আমরা একজন একজনের কিছু হই না, ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড, আমরা ঘুরতে আসছি এখানে, ওরে একটা রাত আমরা থাকতে দিতে হবে, ওরে আমরা এই রিস্ক নিতে পারবো না, মহিলা একটা মানুষ
সিলেটে,
হ্যাঁ আমরা মহিলা মানুষ একটা রাত দিতে পারবো না। পরে বলেছে এখন কি করা যায়, পরে দুজনে মাঝারেই ছিলাম,
রাতেরবেলা মাঝারে ছিলাম,
মাঝারেই ছিলাম,
আচ্ছা
আমি মহিলা ওয়ার্ডে ছিলাম। আমি ও আবার বলতেছে দেখো এখানে কিন্তু অনেক রিস্ক, ঠিক আছে, এই মাজারটা অনেক রিস্ক, তুমি এখানে একটু সেফ হয়ে থাকো আর আমি বাইরে থাকবো নাকি।
আচ্ছা
মানে পুলিশ না ওসব কথা বলে দিছে, ওখানে যে আনসার আছে আনসার আমাদেরকে একটু উপর হাসে। মানে আমি কিছু একটা বলি, আর আমি মাঝের কোনো যাই নাই, বুঝছেন? কি করতে হয় কিছুই জানি না, আমার তো খানা জানি, আমার মোবাইল দু তিনটা অফ, তো এবারে ঘরে কোনো মোবাইল একটা ফোন আছে, ও না কি জানি বলতেছে রাগের মাথায়, মানে বুঝতে পারতেছে ওর ইচ্ছে আমার ভাইয়ের সাথে বাবার সাথে কথা বলছে, মানে জানতে পারি ওর বাবার সাথে কথা বলছে,
ওর বাবার সাথে,
আমার বাবার সাথে,
আচ্ছা
ওর বাবা আমার বাবার সাথে, আমার বাবাকে বলছে যে কি জানি বলছে, আমার এখন জানি না, আমার আমাকে বলে নাই প্রথমে। পরে আমি ভাবতে পারছিলাম যে ওর বাবার সাথে কথা বলছে, বুঝছেন? পরে সকাল হলো, কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পর আমার বাবা একটা দিন আপনি কি জোর করে আসছেন, আপনি জোর করে নিয়ে আসছেন এরকম বলছে। পরে একটা শয়তান আসছে কোথা থেকে, আসে বলে তোমার বাবার ফোন নাম্বার দাও, আমি তো আমার বাবার ফোন নাম্বার নাই গা, আমার মুখস্থ নেই। পরে ও আমার বলছে ওই সিলেটের বাসা বলতেছে যে বা তুমি করি আমি ওর সাথে নাম্বার দাও, আমাকে আমার কোনো নাম্বার
নেই, কাজী অফিসে না জজ
করে,
জজ করে,
হ্যাঁ মানে ওখানে একটা প্রবলেম তৈরি হতো যদি আমার ওই অফিস যে ফারুক সাহেব না থাকতো, উনি বলছে যে এটা আমাদের আত্মীয় হয় এরকম বলছে। পাড়াকে ওই লোকটা বেশি একটা কিছু ওর মোহর ছিল ওটা, বুঝছেন, মানে ও চাইছিল যে হিসাবটা খাওয়ার জন্য আর কি।
মানে আপনাদের কাছে ঘুষটা ছিল
হ্যাঁ
খাওয়ার
হ্যাঁ
জন্য, ওকে।
ইয়ে করছিল। পরে নেক্সট টাইমে কোডে উঠছি, ওঠার পরে আমার ইয়েগুলো সিগনেচার নিলাম, পরে কোডে যে জজ উনি আমার বলছে যে আপনি কি স্ব ইচ্ছায় মুসলমান হতে চান, আমি যদি আপনার ফ্যামিলি যাতে নাম কি আমি ফ্যামিলির কাছে আর যাবো না কখনো, মানে ওর সবকিছু জানলো, জানার পরে আমি সিগনেচার করলাম, ও সিগনেচার করলো, পরে একটা আসলো, তারপরে কালেমা পড়াইলো,
কালেমাকে পড়ালো
ওই যে খাদেম, যে ওই যে
ওখানকার যিনি খাদেম ছিলেন, তিনি খাদেম পড়েন,
হ্যাঁ
উনি কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে গেলেন।
হ্যাঁ, তারপরে সিগনেচার করলাম, করার পরে তারপর আরো কি কিছু জানি মানে কোরআন শরীফ থেকে ইয়ে করলো, পরে পড়লাম, পরে পরে
আপনি নিজের মন থেকে নিলেন এটা, একেবারে মন
হ্যাঁ
থেকেই নিয়ে?
পুরো মন থেকেই নিয়েছি।
আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন
পরে
তারপর।
নেওয়ার পরে একবার ও ও আমার বলছে তুমি করছি এখানে আসো, ও দিকে প্যাকেট থেকে মিষ্টি বার করে আমার খাওয়ালো, কয় এটা আমি তোমার দিলাম, তুমি মুসলমান হয়েছো, তুমি জানো আমি তুমি যেমন মুসলমান হয়েছো যখন তুমি বলতেছিলে কালেমাগুলো, আমার তখন চোখ দিয়ে পানি এসে বসে যে আমি তোমার মুসলমান করছি আর তোমার ভালোবাসে বিয়ে করতেছি, আর তুমি সত্যি আপনি যে কথাটা বলছিলেন ও আমার এই কথাটা বলছিল, আমি বলছি আমি তোমার জন্য সবকিছুই করতে পারি, তখন আমি যখন মুসলমান ছিলাম না তখন আমার না শিশি করতেছিল হাত পা, মানে কেমন জানি করছিল, মনে হচ্ছে যে আমি কি একটা করতেছি, অনেক ভালো একটা কাজ করতেছি এরকম একটা।
চমৎকার। আমরা এই জায়গাটা থেকে একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পর প্রিয় শ্রোতা আমরা রাত একটায় ফিরবো। রাত একটার পরের ঘটনাগুলো আপনাকে যে বিস্ময়ের মুখোমুখি করবে সেটা অচিন্তনীয়। হ্যালো, 8920-র প্রত্যেকটি জীবনের গল্প কোনো না কোনো ভাবে আমাদের অন্তরে দাগ কাটে, কিন্তু কিছু কিছু গল্প আমাদের অন্তরকে কখনো কখনো ফালি ফালি করে দেয়। এই কথাগুলো বলছিলাম আর আমার গায়ের লোম শিউরে উঠছিল। আমি ফিরে আসবো ঠিক রাত একটায়, এবং এক্সপেক্ট করবো সবাই আজকে যতক্ষণ পর্যন্ত বলবে আমরা ওর কথা মনোযোগ দিয়ে শুনবো। আমরা এতটুকু অপ্রত্যাশা আমাদের লিসনারদের কাছ থেকে করতেই পারি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর জি কিবরিয়ার সাথে এবিসি রেডিওতে। ফিরে আসছি ঠিক রাত একটায়। রাত একটার পর প্রিয় শ্রোতা, আরো একবার সবাইকে ওয়েলকাম করছি যারা এত রাতে আমাদের সঙ্গে জেগে আছেন শীতের এই রাতে, তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধাবোধ। আজকের এই অনুষ্ঠানটি সবাই শেষ পর্যন্ত শুনবেন সেই বিনীত অনুরোধ সবার কাছে রাখছি। চলুন মহুয়ার জীবনের গল্পে আমরা আবারও ফিরি। মহুয়া,
পরে বিয়ে করার পরে ওর বন্ধুরা আসছে বা কুমিল্লা থেকে আসছে,
ওইখানে কি বিয়ে করলেন আপনারা?
হ্যাঁ ওই জায়গায় ইয়ে করলাম, পরে 10,000 টাকা দিতেছে, তারপরে দেন মহর 2,50,000 টাকা, 1 টাকা কি যেভাবে বলছিল,
2,50,000 1 টাকা বা কি বলবেন।
হ্যাঁ পরে এগুলো বললো, আমি আমাকে কিছু বলছিল তুমি কত টাকা দিবা, পরে আমি কিছু বলিনি, পরে ওই দিছে।
আচ্ছা আচ্ছা, কত টাকা উসুল করলো?
ওরাই জানে কত টাকাই আর। পরে ওনার বন্ধুরা আসে, আসার পরে বন্ধুরা আসার পরে বলতেছে আমাকে যে এখন এখন তো আমাদের মুসলিম হয়ে গেছে, এখন সুরা ফাতিহা বলেন তো, আমি তো কি বলবো, আমি তো শিখিনি কোনোদিন। পরে ওরে বকতেছে কি শালা তুই এতদিন প্রেম করলি, ওরে সুরা ফাতিহা শিখেছিস না, এরকম বলতেছে। পরে আর বলছে এখন থেকে শিখে নিবেন, ঠিক আছে সবকিছু শিখবেন, আর সালাম দিবেন আমাদেরকে আসতে যেতে, 100 বার সালাম দিবেন বলতেছে। আচ্ছা ঠিক আছে বলবো, সমস্যা নেই। পরে অনেকক্ষণ পরে ওরা বলছে যে বাসা পাইছি একটা, এখন ওইটা ওর বন্ধুর বাড়ি, ওর বন্ধুর নামটা একচুয়ালি আমার আমার বলছে সোহেব আর কি, বন্ধুর নাম বলছে ওর বাসায় আমরা আজকে ইয়ে অনুষ্ঠান ইয়ে করবো। পরে গেলাম ড্যাডি করে সুন্দর করে ঘর সাজালো, মানে সুন্দর করে সাজালো। পরে ও বলতেছিল আমার যে তো ঘরটা পছন্দ হয়েছে আমার বলতেছে, পরে আমি ঘর হ্যাঁ পছন্দ হয়েছে, ঘর দিল হোক যদি কালো হয় না তাও আমার পছন্দ
হয়ে যায়। সিলেটেই ছিল না?
হ্যাঁ সিলেটে ছিল, বিশ্বনাথে ছিল।
আচ্ছা
মানে অনেকক্ষণ পর ওর বন্ধুরা এসে বলতেছে ভাবি আমরা তো ভাই এখন টাকা পয়সা শিখে সে একটা নাই, যতটুকু করছি সেটাকে আলহামদুলিল্লাহ বলেন তো দেখি পারেন নাকি, আমি কি আলহামদুলিল্লাহ বলছি। পরে সবাই দেখলাম আমার জন্য গিফট আনলো, পরে রাত্রে সবাই চলে গেল। পরে ওমার বলতেছে যে এখন একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে একদম সিরিয়াস কথা।
আচ্ছা
বলছিলাম কি কি সিরিয়াস বলবো, সেটা হলো তোমার সাথে আমার সারা বছর থাকবো, তুমি আর আমি সারা বছর একসাথে থাকবো, কষ্ট হোক বেদনা তুমি আর সন্দেহ করো না, কারণ সংসারের মধ্যে সংসারের মধ্যে যে সন্দেহটা সেটা তুমি কখনো আনবে না, ঠিক আছে তোমার যদি কিছু হয় কিছু একটা লাগে সেটা আমাকে বলবা, আমার কথা তোমার বিশ্বাস করতে হবো, ঠিক আছে আমি সত্য বলে মিথ্যা হলে তোমার বিশ্বাস করতে হবো, কেন এখন তুমি জানো তুমি এখন কোন পর্যায়ে আছো, সেটা বললো। পরে আমি আর কিছু বলিনি, আমি ঠিক আছে। পরে ও আমাকে একটা আন্টি দিল, ওর মার একটা আন্টি ছিল ওইটা দিল, দেওয়ার পরে ও বলছে যে এটা ওর মার স্মৃতি। পরে তো ও আমার অনেকক্ষণ ধরে
আচ্ছা, এটা আমরা খুব দ্রুত সাই করে টেনে দিলাম এই পার্টটা, আমরা বুঝতে পেরেছি আমরা আপনাদের ফুলসজ্জার রাত, এটা চমৎকার রাত ছিল, ঠিক আছে ওকে।
পরে সকাল এলো, সকালে হওয়ার পরে ও মানে যে বাসা ছিল ওই বাসা থেকে নাস্তা টাস্তা দিল, পিঠা দিল, অনেক কিছু দিল, তার একবার শাড়ি দিল আমাকে কাপড়, আমি তো থ্রি পিস আসছি ঠিক না, দিল অনেক লাল একটা শাড়ি দিল, পরে আমি বলছি শাড়ি আমি পরতে পারি না, দেশ পরাই দিচ্ছে ও তো আর নাই গান দিদি চাপ পরতে নাই গা এখানে, পরে ও একটু পরে দেখি ওর একটা চাপে আসার পরে বলতেছে যে ঘুম ভালো হয়েছে, মানে অনেক কিছু দুষ্টামি করতেছিল, পরে ও দেখি ওনার সাথে তাল মিলে গেছিল, মানে আমার না এটা অনেক খারাপ যে আমার সাথে একটু না থাকলে আমার রাগ রাগ উঠে, সবাই যদি নেগেটিভ মানে অন্যদিকে চলে যায় তখন আমার খাপ লাগে, কারণ আমি নিজে একা হইতে পারে কিছু বলতে পারি না এই কারণে। পরে আসলাম, পরে ওরা আমার শাড়িতে পাঠিয়ে দিল, পরে অনেকগুলো ছবি তুলছে ওর সাথে, অনেকগুলো ছবি তুললাম, তোলার পরে পরে ওর একটা ফুফাতো বোনের জামাই ফোন দিছে, বুঝছেন, ফোন কয় আমার থেকে মিষ্টি খাওয়ালি না, মানে ওর বাড়ির সবাই রাজি, ওর বাড়ির এভরিথিং সবাই রাজি, শুধু আমার বাড়ি ছাড়া,
ওর বাড়ি জানতো যে আপনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন,
সবাই জানে, আমার শ্বশুরকে আমার মানে শাশুড়িটা একটু না বলছিল,
সবাই মোটামুটি রাজি, সবাই খুশি,
সবাই অনেক খুশি, সবাই ওর ফোনছে, কারণ ও ও একটা ইয়া পাইছে, ওর বাড়ি থেকে সবাই কাছে একটা ইয়া পাইছে ঠিক না, যে না তুই কর, আর আমার কাছে সবাই না, পরে দেখি ভাইয়া ফোন দিছে, দেখ, পরে ওরা ফোন দিয়ে বলতেছে লাউডেশ্বর বাড়ি ছিল, দেখ আমার বুড়ি আমাদের ফিরে দিয়ে দেয়, তুই মুসলমান ঠিক আছে, তোর আল্লাহ জহালাকে দিয়ে দে, পরে বলছে আর ওরা তো মুসলমান বানিয়ে ফেলছি সতাই ছেলে, পরে ভাইয়াটা গেছে, এই আমার ভাই গালি খেলা শুরু করছে, তুই আর বোন দে না তোর জব খুবই মানে যেখানে আসা থেকে, পরে দেখি ভাইয়া না মোবাইল ট্র্যাক করছে,
মোবাইল ট্র্যাক করেছে, আচ্ছা,
করার পরে পরে সিলেট আসতে বসে, আমাদের ধরতে পারে নাই, পরে আমি ওই জায়গা থেকে অন্য সিম একটা ইউজ করছি, পর ওর বাবারা যেতে হয়েছে, বুঝলেন,
আচ্ছা ওর বাবাকে,
হ্যাঁ, পরে 11 মাস আমাদের আমাদের ওর বাবার সাথে আমার বাবার সাথে কোনো রিলেশন নেই, ও একটা ইয়ারে মানে এশিয়া কোম্পানি জব নিছে, এশিয়া কোম্পানি জব নিছে, আমরা ওখানে
সিলেটেই,
না না এখানে না,
তাহলে
আমরা যে কলাতলি আছে না কক্সবাজার,
কক্সবাজার,
হ্যাঁ কলাতলি, আমরা
জবটা নেন আপনি, ও মানে ও নেয়, আচ্ছা,
পরে ওখানে আমরা থাকি 11 মাস আমাদের কার সাথে কোনো রিলেশন হয় না, আমি রান্না করছিলাম, বুঝছেন, রান্না করছিলাম, তখন সে আমার 1 মাস আমি তখন রান্না করেছিলাম শুনি নাই, বাবা লক করছে, দেখি দিয়ে একটা পুলিশ, দেখি আমার বাবা, পরে আমার ভাইয়া,
শুধুমাত্র বন্ধু মহলে বেশ কয়েকজন জানতো, ওর বাবা কেস করার পরে মানে মহুয়ার বাবা, আচ্ছা আপনার নাম পরিবর্তন করে কি রাখা হলো ইসলাম যখন গ্রহণ করলেন?
আমার নাম তাজলিম আক্তার রহিমা রাখছিল,
রহিমা, তো আমরা রহিমা বলেই সম্বোধন করতে পারি এখন, যেহেতু আমরা মোটামুটি স্টোরিটা জানি, রহিমার পক্ষ থেকে কিন্তু ওর জন্য একটা কেস করা হয়েছিল, এবং কেসটা কি আমরা সেটা এখন পর্যন্ত জানি না, তো যাই হোক ওরা বন্ধুকে ধরার পরে ওদের অ্যাড্রেসটা বলে দিয়েছে, তারপর কি হলো?
আসতে আসার পরে আমার রুমে ঢুকছে, পরে এখন তা আমি সমাধানের অবস্থা, বুঝছেন, মানে আমি ভাইয়া বিছানায় প্রায় বসে ভাইয়া রুম দেখতেছে ভালো করে, আমার ভাইয়া না হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, আমার বোন যে ধমক দিলে কথা হবে হঠাৎ করে মুখোমুখি করে এরকম একটা হয়ে গেছে, আমি ধমক দেন কিসের জন্য, বাসা আমি আপনার বাসায় না আপনি আমার বাসায়, ডাইরেক্টলি আমি কথা বলছি, পরে বলার পরে যে পুলিশ আবার অনেক কিছু বলছে, পরে আমি আর কিছু বলি না, মুখটা কালো করে ফেলছি, পরে একটু পরে দেখি অনেকগুলো পুলিশ আসছে, আসার পরে আমার নিয়ে গেছে থানার মধ্যে,
আপনাকে নিয়ে গেছে,
রান্না বাড়ি সব ছিল, পরে আমি চুলাটা জাস্ট বন্ধ করছি, আমার চুলা ধারা আসছে দাদা, বুঝছেন, পরে আমি চুলাটা জাস্ট বন্ধ করে আসছি, সবাই পুড়ে দেবো গা, চুলাটা বন্ধ করছি, ভাত যা সবকিছু একই জায়গায় দিছে, পরে আমি বাড়িওয়ালে বলে আসছি যে যদি আমার হাজবেন্ড আসে বলবেন যে ওটাতে থানায় না আসে, এটা শুনছে আমার সবার সামনে বলছে, পরে থানায় না আসে, থানায় কিন্তু আসতে সেটা আমরা জানা আছে, আমাকে দেখি কে কার কোনটা পার, আমি যদি জানি ও আমার থানায় ও আসবেই, আমি তো মানা করি, আমি তো আল্লাহ আল্লাহ রাখছি, আল্লাহ তো ও যাতে থানায় না আসে, আমার যা হবার আমি হইব, ও যাতে না আসে। এই গাদা মার্কা ও ঠিকই আমার থানায় গেছে,
মানে স্বইচ্ছায় চলে গেছে?
ও স্বইচ্ছায় চলে গেছে,
আচ্ছা,
থানায় গেছে। পরে কুমিল্লা কোতোয়ালি থানা আছে না, ওই থানার পুলিশরা গেছে,
কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ সিলেটে গেছে?
হ্যাঁ সিলেটে গেছে না,
আচ্ছা,
কক্সবাজার গেছে।
কক্সবাজার গেছে।
হ্যাঁ,
ওকে,
মানে ও যে ওখানে আবার আর থানা ছিল পুরগাঁর থানা, ওরা
ততক্ষণে কি আপনি জানতে পেরেছেন যে কিসের মামলা হয়েছে?
না তখন
তখন আপনি জানেন না যে মামলাটা কিসের? আচ্ছা,
পরে আসে, পরে আমার নেওয়ার জন্য প্রস্তুতি নিছে, আমার বলছে সাইন করতে খাচ্ছে, মানে সাদা পিস্তায় আমি সাইন করবো, আমি সাইন করতেই পারি না, আমি পড়াশোনা করিনি, মানে এরকম ইয়ে করছি। পরে ভাই বলে আমাকে নাই করুন না, পরে আমার হাজবেন্ড আসছে, আমার হাজবেন্ড ঠাস করে আমার জামাই আমার ভাই একটা থাপ্পড় মারছে,
প্রদীপ,
হ্যাঁ প্রদীপ একটা থাপ্পড় মারছে। পরে আমি সামনে গেছি, থাপ্পড় মারলাম কিসের জন্য, একই দোষ করছে, আমি তোর সাথে গেছি, মানে ওখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। পরে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, ওরা থাপ্পড় মারা তুমি কি, আমি তোমাদের কিছু হই না, কিছু হই আর আমি মুসলিম ধর্মে যাই গেছি, এখন তারা না সবকিছু তোমাদের কোনো ইয়া নেই গা। পরে আমার একটা থাপ্পড় মারছে, পরে ও দেখি জবাব দেয়, আমি তুমি চুপ, আমি পরে তুমি চুপ থাকো, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, তোমার কোনো সমস্যা আছে? মানে আমি দুই পক্ষে গিয়ে চুপ ইয়ে করার জন্য। পরে একটু পরে দেখি ওরে সবাই দেখি মারার জন্য ইয়াতে নিয়ে গেছে,
মানে আপনার হাজবেন্ডকে,
হ্যাঁ ওই যে ইয়াতে নিয়ে গেছে, কি বলে হাবিব খানে নিয়ে গেছে। পরে আমার মানে আমি শুন আমি বলছি যে আমার যদি একটা টাচ করে না তাহলে আমি তো একটা রাখবো না, মানে এরকম ইয়ে করছি। পরে আমার ভাইয়া টাকা দিয়েছে মারার জন্য, পরে দেখি ওরা লাঠি নিয়েছে। পরে আমি পরে আমি ওদের দেখেন ওরা এখানে কেউ নাই যা, ঠিক আছে আমার পাওয়ার এখানে বেশি আছে, ঠিক না আমার ফ্যামিলি আছে, আপনি প্লিজ ওরা মারেন না, ওর কোনো দোষ নেই। আমি পরে অনেক কষ্ট করেও আমি একটা ওসির পায়ে ধরছি, আমি কিছু আর কিছু পারতেছিলাম না, পরে ও পায়ে ধরছি অনেক মারছি।
আপনার সামনেই
অনেক মার, অনেক মারতেছিল, পরে প্রায় 10-15 মিনিট 20 মিনিট মারছে, মারার পরে আমি বলছি যে ওর কোনো দোষ নাই, দোষ সব আমার, আমারে মারে না ওরে একা মারতেছেন কেন, দোষ তো আমি করছি। পরে অনেক মারতেছিল, অনেক পরে ও মানে মুখ দিয়ে একটা বলতেছিল না যে দেখা পাইতেছি, ও কিছু বলছে, ও শুধু সহ্য করতে যাইতেছিল আর আমার দিকে তাকাইছিল যে আমি কি করতেছি। পরে যখন দেখছে আমি আর ভাই আমার বলছে তুই কান্না করছিস, আমি কেন কান্না করবো না, তোমার বড় তোমার তোমার বড় যদি কেউ মারে তুমি কি করবা। পরে আমি আমার বাবা পাই দিচ্ছি, বাবাও বলে বাবাও তো অন্যদিকে তাকাইছে আমার দিকে একটু তাকায় নি। পরে আমি বলছি যে আর মারো না, মার তোমরা তো শুনেছি আবার ছাড়া দেবো, আমি তোমাদের কাছে যাবো, আমি আবার খ্রিস্টান ধর্মে চলে যাবো, ওর কাছে আমি আর কখনো থাকবো না। এটা বলার পরে মানে আমার গাড়ি উঠার জন্য হ্যাসছে, আমি বলছি আমি আমি যাবো না, আমি কোনো মুহূর্তেই আমি ওই জায়গায় যাবো না। পরে ওর পরে দেখি ও একটু পরে ওর বাবা মা আসছে, খারাপ মতো বাবা মা আসছে, আসে ওর বাবা তো কান্না মুখে আমার বলছে মানে আলাদা গেছি। পরে খানা আনছে ওর বাবা, খানা আনছে ওর জন্য, ও মানে ও কি পুরো রক্ত হয়ে গেছে গা হাত পা, বুঝছে পরে একবার। পরে আমি ওর কাছে যাবো, বুঝছে পরে ওই যে কলেস্টোবার আছে না, ওর 500 টাকা দিয়ে বলছি একটু ওর সাথে একটু দেখা করতে দেন। পরে একটু দেখা করতে এসে আমার বাবা একটু আলাদা লেগেছে, যে মারছে ও আমার কি বলছে আসলে জানেন, কয় আসলে আমরা কোনো উপায় ছিলাম, কিসের উপায় ছিল না, এখন আপনাদের কেন আসছেন আমার কাছে, তুই কিন্তু ওরে ছেড়ে যাইছিলাম এই, আমি কই আপনারা দুই পক্ষের খেলা, এক পক্ষে যান এক পক্ষে যান, আমার কাছে আসেন না ওদের কাছে যান, আপনি কেন আবার আমার কাছে এসে বলছেন যে আমি যাতে ওরে ছেড়ে না যাই। তো ও আসে আবার আমি বলছে যে আপনি যাতে ওরে ছেড়ে না যাই, মানে আমি যদি ওর পক্ষে থাকি,
মানে ও ও আসলে ও ওয়ার্ডার ছিল, ওকে আদেশ দেওয়া হয়েছে বা কোনো একটা ঘুষ খেয়েছে বা কিছু একটা হয়েছে আর কি, আবার নৈতিক ভাবে বলছে যে যেন আপনি ওকে না ছেড়ে দেন।
হ্যাঁ ও ওর কাছে যেতে থাকি, আমি কোর্টে উঠে যে ওর কথাই বলি, আমি যাতে ও আমার হাজবেন্ড মানে ফ্যামিলির কথা না বলি। পরে আমার বাবা আমার জন্য খানা আছে, পরে আমি খাইনি, শ্বশুরে যেটা আছে সেটা খাইছি, ওরটা খাই নিয়ে ওদের টাই ফালাই দিয়েছিলাম, ওদের সামনে ফালাই দিছি। পরে আমার শাশুড়ি আসছে, আমি বলছি আমাকে মা আমি তো প্রেগনেন্ট, আমি সবার সামনে বলে দিছি আমি 1 মাস চলতেছে, 1 মাস 20 দিন চলতেছে
প্রেগনেন্ট। এটা জানতো, এটা আপনার হাজবেন্ড জানতো?
হ্যাঁ সেটা জানতো, ও জানতো আর কেউ জানতো না।
ওকে,
পরে আমার হাজবেন্ড মানে এত মানে খাইতে পারছেন, হাতটা একটু ফুলে গেছে মাসে, বুঝছেন অনেক ফুলে ফুলে গেছে। পরে আমি ওর জায়গায় সুযোগ গেছি, ওমাদের অনেকক্ষণ তাকায় ছিল, তাকে আসলে এইটুকু বলছিল কষ্ট হলেও আমি তোমাকে ছাড়বো না, ঠিক আছে কিন্তু তুমি আমাকে ছেড়া চলে দেও না, তুমি যদি ছেড়া চলে দাও না তাহলে আমি পৃথিবীর কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আর এটুকু বলছিল ও আমার অনেক ভালোবাসে, আর ওর এই বাচ্চাটা এটা তো নষ্ট করার জন্য আমার ফ্যামিলি যাবেই, বলছে তুমি সতলে আমার বাচ্চাটা তুমি সেভ করে রেখো, তুমি যদি ভালো না বাসো ওই পৃথিবীতে জন্ম হওয়ার পর আমার দিয়ে দিও, তাও তুমি ওরে পৃথিবীর থেকে ইয়া করুন। এই কথা বলার পরে আমি একটু আমি আমি নিজের কাছে নিজে শতক আমি ওরে ভালোবাসি, ওরে আমি ইয়া করবো। পরে আমাদেরকে পরের দিনই কুমিল্লা নিয়ে আসে করে উঠেছিল। আমার হাতে হাঁটতে পারছিল না জানেন, মানে এমন কালো হয়েছিল যে বলার মতো না, মানে অনেক কালো হয়ে গেছিল। পরে ওটা ওঠার পরে আমাদের দিছিল আমার যে নারী ও দর্শন, বুঝছেন,
নারী ও ধর্ষণ মামলা।
হ্যাঁ, নারী ও ধর্ষণ মানে অপহরণ আর ধর্ষণ দিতে দিছিল, কারণ আমার পেটে বাচ্চা হয়েছে তো এই কারণে। কুঠে উঠে ওঠার পরে
আপনাদের সাথে কি কাবিননামা বা এগুলো কি ছিল না তখন?
আমার ভাইয়া প্রদীপ যে ও ইয়া দিছে যে বলতেছে যে এগুলো সব মিথ্যা, আমার বোন এমন এমন ছিল বাড়ির থেকে আমাদের মানে হুন্ডা দিয়ে কয়েকটা ছেলে নিয়ে গেছে, এবার কিস্তা সাজানো হয়েছে। পরে আমি বলছি না, আমি আমার আমাকে নিছিল না, আমি স্বেচ্ছে গেছিলাম, ঠিক আছে, আমার পেটে বাচ্চা আছে, আমি ডাইরেক্টলি আমি ওখানে বলে দিছি। পরে কোর্ট থেকে ইয়া দিল যে আমার মেডিকেল করাতে।
আচ্ছা,
বলে আমি স্যার মেডিকেল করবো না।
মেডিকেল করতে মানে কি বেবিটা অ্যাবর্ট করে ফেলতে?
না না, মেডিকেল টেস্ট করতে। আমি কি আমার বাচ্চা আমার পেটে আছে, ঠিক আছে, আমি বেবি টেস্ট করবো না।
মানে আপনি ভয় পাচ্ছিলেন?
হ্যাঁ, আমি আসলে নতুন বাচ্চা, আমি তো কখনো
এইসব ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স,
আমি ডাইরেক্টলি বলছি আমি মেডিকেল করবো না।
আচ্ছা,
পরে আমাকে জোর করে মেডিকেল নিয়ে গেল, নিয়ে বসে মহিলা পুরুষের থাপ্পড় মারছে। তাহলে পরে আমি বলছি আমরা থাপ্পড় মারা স্কুলে যা, তোর তোর খাই না পড়ি এমন। পরে ও বলছে যে মেডিকেল করতে হবে, তুই আল্লাহ কি রহমত গেছি। পরে ওই ডাক্তারটা অনেক ভালো ছিল, উনি আমাকে করতে করেন, আচ্ছা ঠিক আছে, দেখেন ভিকটিমরা না চাইলে আমরা জোর করে করি না। পরে দেখি আমার দেখবে যে ভিকটিম অসম্মতি জানালো, এরকম একটা ইয়া দিয়ে পরে আমার পাঠা দিছে করে উঠতে উঠা করতে ইয়ে গেছে, এখন কি করবো। পরে যে আরো ম্যাজিস্ট্রেট করতে গা আমাদের সব কাস্টে দিয়ে দিছে।
কয়দিনের মাথা দিল এটা?
কয়দিনের মাসে না, আমি তো
বিক্রি। আপনাকে পুলিশ তো ধরলো?
হ্যাঁ,
ধরার ওই দিনই কি আপনাকে সেফ কাস্টাডিতে দিল নাকি কয়েকদিনের মধ্যে?
না না, যেদিন পুলিশে ধরছে ওই দিন তো আমার কুমিল্লার থানায় নিয়ে গেছে থানা থেকে। আর পরের দিন মনে করেন যে সর্বোচ্চ পাঁচ দিন চার তিন দিন মানে
থানাতে রাখা যায়।
পরে আর পরে ভিকটিম তো বেশিক্ষণ রাখা যায় না কোর্টের মধ্যে। পরে একটু পরেই একটু পরেই থানায় মানে থানা থেকে আমার ইয়েতে নিয়ে গেছে
সেফ কাস্টাডিতে।
না না, করে নিয়ে গেছে
সেটা
পরে রায় জানাইছে যে ওরে ভিকটিম দিয়ে সেফ কাস্টাডি দেওয়া হলো আর আসামি দিয়ে কারাগারে দেওয়া হলো। পরে আমার হাজবেন্ড আমার বারবার একটা হাত মানে হাত গুলো এমন ফুলা মানে ও আমার ধরার মতো শক্তি নাই, কথা বলার শক্তি নেই। তার আমি তুমি কথা বললো না, আমি দেখি আমি বললাম তো আমি তোমার ছেড়ে যাবো না, যদি আমার বলে যে তুই সারা বছর তুই কারাগারে থাকবি আমি রাজি আছি, তোমার সাথে একটা নজর দেখলেই হবো আর কিছু লাগবো না। পরে অনেকক্ষণ পরে দেখি আমার ভাই আসে, দেখ সময় আছে এখন, আমি কোনো সময় আমার দেখা দরকার নেই, তুমি রাজি করছো, তোমরা যদি আমার ইয়ে করতো আমি সত্যি মানে আমি জাস্ট ইয়ে বললাম আর কি, আমি ধর্মতে চলে যেতাম। ওরা যে মাইটা খাওয়াছে না এর উসুল আমরা কেমনে তুলতে হয়েছে আমার ভালো,
মানে ওরা যেভাবে হোক চাচ্ছিল যে আপনি ধর্মান্তরিত হন এবং ওকে ছেড়ে দেন, এবং আপনি মিথ্যা হলেও আশ্বাস দিয়েছিলেন যে আপনি ধর্মান্তরিত হন।
মারার সময় আমি বসে ওদের পায়ে ধরে যে আমি তো আসে ঘুমো, যখন দেখছি যে আমাকে তারা ইয়ে করে তারা মানে আমাকে যখন তারা ছাড়ে নেয় আমি কেন তাদেরকে ছাড়বো। পরে আমি এই উদ্দেশ্যটা নিছি যে শত হোক শত যার হোক আমি আমার ফ্যামিলির কাছে যাবো না, আমি কিভাবে কি করছি সব কিছু
ধারাই
হয়। পরে দিছে পরে আমি বসি যে আমি আমার স্বামী ছাড়া কোথায় যাবো না, সে আপনাদের কাছে আসামি হতে পারে কিন্তু আমার কাছে সে স্বামী আমার বাচ্চার বাবা।
আপনি বলেছেন?
হ্যাঁ, ডাইরেক্ট বসে ওইটা পর্যন্ত দেখছে।
আচ্ছা, ওটা সেফ কাস্টডিতে যাওয়ার আগে না পরে?
আগে
আগে। ওকে,
পরে চলে যাই সেফ কাস্টডিতে, যাই কুমিল্লা থেকে ঢাকা নিয়ে যায় মানে ঢাকা গাজীপুরে, ওটার নাম আসলে যে মহিলা ও শিশু আবাসন কেন্দ্র। ওখানে দেখি সবাই যারা বিয়ে করে তারার পক্ষে সবাই, কেউ কিন্তু বাবার পক্ষে নাই, সব কিন্তু
বিয়ের পক্ষে মানে হাজবেন্ডের পক্ষে,
সব হাজবেন্ড মানে জানেন 14 বছরের একটা মেয়ে তালা বিয়ে করছে, ওর বাচ্চা ওর ইয়ে দেখলেও বলবেন যে এত ছোট্ট, ও জামাই গেছিলেন।
আচ্ছা আচ্ছা,
ও জামাই থাকে, ও সবাই বলে তুমি তুমি কি করছো যাওয়ার মধ্যে, আমি গেছি আর সবাই হুমড়ে খেয়ে পড়ছে, তাই তুই কি বলছিস বলছে, আমি বলছি আমি যাবো না। তাই তো তুই কিন্তু ঠিক থাকিস, আমার বলছে তুই কিন্তু ঠিক থাকিস, মর্মি তারা কি নামে আমার মতোই কিন্তু না তো মনে পড়তেছে না। ও আমাকে বলতেছে যে তুমি এখানে আসো, পরে রুমে যেতে ওরা মোবাইল ইউজ করে। তারপর আমি মোবাইল দেখে না মনে হয়েছে কি জানি একটা পাইছি জানেন, তখন তো ও আস্তে আস্তে 3 মাস হয়ে গেছে, আমি আমার খানা অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে তাদের সাথে থাকার পর যখন আমি লাইন বুঝতে পারলাম যে কিভাবে টাকা আনতে হয় কিভাবে খাইতে হয়, আর আমি মোবাইলে সবকিছু বলছি।
কোথায় বললেন, শ্বশুর বাড়িতে নাকি?
শ্বশুর বাড়িতে আমার দেবর কাছে ফোন দিছি, ও বলে ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। আগে তোমার ভাইয়ের ব্যবস্থা, আমার ব্যবস্থা তোমার করতে দেবো না, আগে তোমার ভাইয়ের ব্যবস্থা করো।
ততক্ষণে ওকে জেলে পাঠানো হয়েছে?
হ্যাঁ, ও জেলেই গেছে, 3 মাস হয়ে গেছে।
আচ্ছা,
পরে আমার একটা কোর্ট পড়ছে, রেজিস্টার কোর্টের মধ্যে না মাসে মাসে কোর্ট পড়ে, পরে করে গেছে একই কথা না, আবার বলে তাদের সে কষ্ট দিবে। মানে এই নিয়ে 5-6টা খালি কেস পড়তে পড়তে পড়তে, মানে এত আমার মনে হয় কি জানেন, ওই সব কষ্টটা না আমার মনে হয় বেশি ইয়া পড়ছে, কি জানি বলে কোট পড়ছে। মানে একদিন দুদিন বাবা খালি কোট পরে, আমার বাবা খালি কোটে ফালায়, কোট ফালায়, কোট ফালায়, একটা কোট ফালাইতে প্রায় 8-9 হাজার টাকা লাগে। একই কথা, আমি যাবো না, যাবো না, দেখুন দেখে যে আসছে ছেড়ে দিস, ও পিছনে টাকা ফেরার লাভ না, ও যাবো না। ও নাসর বান্দা, ওরা আমরা চিনি ভালো করে, ও এক না বলে না। পরে আমি লাস্ট যখন কোটে ওটা আমার হাজবেন্ড উঠাইছে, পরে আমার হাজবেন্ডের দেখে না আমার অবস্থা খারাপ, মানে আমি না ওদিকে পাগল হয়ে গেছি, প্রায় 1.5-এর মতো হয়ে গেছে, বুঝছেন? তখন 4.5 মাস চলছে। ওর অবস্থা কি হয়েছে, মানে শুকাইয়া গেছে, আর ওরে মানে আমার মনে আরো মারছিল, বুঝছেন? ওর এই চোখ টোক লাল কালো হয়ে গেছে, এই দুটা চোখ কালো হয়ে গেছে, মানে ওর শুধু প্যান্ট হয়েছে, গায়ে শার্টটা সব হয়ে গেছে গা। পরে ও আমার যে টাকায় মানে ও আমার চিনে না, মনে হয়ে গেছে গা, মানে কেমন জানি হয়ে গেছে, মানে কি
পাগল পাগল ভাবছিল।
হ্যাঁ, মানে ও না কেমন জানি গেছে, ও কোনো কথাই বলে না কারোর সাথে। পরে আমি আমি জজ উঠে বলছি, আমিও সেক্টর সে থাকবো, ও জেলখানা থাকবো, সেটা তো নিয়ম না। আপনি কি নিয়ম জানেন? আমি অবশ্যই জানি, আমি সেক্টর সে থাকি, সব মহিলার এখানে যতগুলো বিক্রি সবগুলো জামাই ছেড়ে দিচ্ছে, আমার জামাইগুলো ছাড়া পায় না। টাকা দিয়ে কিছু এর আগে আমার যে জস্ট মানে যে মিস্ট্রেস ছিল ওটা চলে বদলে গেছে না, পরে ও সাথে সাথে জামিন দিয়ে দিচ্ছে, আমার জামাই
সাথে সাথে জামিন দিয়ে দিয়েছে,
সাথে সাথে জামিন দিয়ে দিয়েছে।
মিশনে একটা সুখের সময়, কিন্তু এটা কতক্ষণ স্থায়ী হয় সেটাই প্রশ্ন। আমরা 4 মিনিট পর প্রিয় শ্রোতা আবারও ফিরছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আপনারা আমাদের ফেসবুকে চলে আসতে পারেন ছোট একটা ভিডিও ক্লিপস দেখার জন্য। ফিরছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিট সময় চলে গেল বিজ্ঞাপন বিরতিতে, 4 মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি আমাদের মূল গল্পে, এবং মহু আজকে তার জীবনের গল্প বলছে। মহুয়ার জীবনের গল্প যারা শুনছেন এবং যারা আগামীকালকে শুনবেন তাদের সবার জন্য বলে রাখি, আপনারা চাইলে আমাদের এই গল্পগুলো, যেগুলো জীবনের গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 12টায়, সেগুলো আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, কারণ আমাদের ওয়েবসাইটের সংগ্রহশালায় এই গল্পগুলো থেকে যায়। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। আমি আবারও বলি www.abcradiobd.fm। এখানে সংগ্রহশালা থেকে আপনি আমাদের এই হ্যালো 8920 যাবতীয় এপিসোডগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া ফেসবুকেও পুরনো অনুষ্ঠানগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক ইট, তাহলে আমার যাবতীয় অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনারা এখান থেকে আপডেট পাবেন, ইভেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই পেজটির মাধ্যমে। হ্যাঁ মহু, আমরা যেখানটাতে ছিলাম, তারপর
পরে যখন ও জামিন হয়ে গেছে সবাই জানি খুশি, আর আমি তো আসার আমি বুঝছিলাম যে আমার জামিন আছে, জামিন হয়ে যায় তাহলে আমি 10 টাকা নফল নামাজ করে দেবো, বুঝছেন? তখন আমি ওই ওই জায়গায় বসে বসে আমি সবকিছু শিখছি,
নামাজ পড়া,
নামাজ পড়া, সব মেয়েরা আমার সবকিছু শিখেছে, কিভাবে পড়তে হয়, রোজা রাখতে হয় কিভাবে, এরকম। হুম
হুম।
পরে ও পেটে থেকে নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়তে পারি না কিন্তু বাংলাটা পড়ছি, বাংলা আছে না ওই বাংলাটা আমি পড়ছি। পরে ওকে যেন নামাইছে ইয়ে থেকে, আমি ওর জড়াই সাথে সাথে জড়াই দিচ্ছি সবার সাথে, লজ্জা কি আছে দেখেন, আমরা অবস্থা অনেক খারাপ ছিল, ঠিক আছে, লজ্জাটা আমার ছিল না, সাথে সাথে ওরে জড়াই জড়াই দিচ্ছি, ও না অনেক আমার দেখা, ও মানে কেমন জানি হয়ে গেছে, ওর বুকে ধরছি, দেখি ওর বুকে এখানে অনেকগুলো ইয়া
দাগ,
দাগ পিছে দাগ, মানে এমন ভাবে ওরে মারছে। পরে ওর বাবা সে ধরে আস্তে আস্তে নিয়ে গেলো, পরে পানি টানি খেলো, পরে আমার সাথে যে উস্তাদ ছিল আর মহিলা পুলিশ ছিল, পুলিশই ছিল, ওরা অনেক ভালো, ওরা খাওয়াইলো আমার শাশুড়ি, মুরগি মাংস দিয়ে খাওয়াইলো, বাতাস খাইলো তারা, আবার টাকাও দিয়ে দিলো, পরে 1 ঘন্টার জন্য 2000 টাকা দিয়েছিল। পরে অনেক কথা বললাম, ওর যে কি অবস্থা ছিল, ওর খানা দেওয়া ছিল,
আরোহী ঘুম ভেঙে গেল না, চুপ করে থাকতে হবে যে তুই রাতে বাচ্চাটা, মাশাআল্লাহ। আমরা একটা ছবি দিয়ে দিয়েছি, আপনারা যদি দেখতে চান, মা এবং মেয়ের একটা ছবি ফেসবুকে আছে, এই মুহূর্তে আপনারা যারা আসবেন ফেসবুকে দেখতে পাবেন ওরা কি অবস্থায় কথা বলছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং এই পেজটিতে আরোহীর একটা ছোট ভিডিও দেওয়া হয়েছে, কমিক ভিডিও। ওর যে ওর আসলে পরিধেয় কোনো বস্ত্র ছিল না, ওই অবস্থায় ওকে অফিসে আমরা পাই, এবং তারপরে আমাদের অফিস তো আসলে ছোট বাচ্চাদের পোশাক পাওয়া যায় না, একটা বড় গেঞ্জি ওকে পরিয়ে দেওয়া হয়েছিল, সে অবস্থায় করিডোর দিয়ে ওকে হাঁটানো হয়েছে। কিছুটা কমিক বাট কিছুটা হৃদয় বিদারক। আপনারা চাইলে ভিডিওটা দেখার জন্য আমাদের ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা আরো একবার বলে দিচ্ছি, facebook.com/kebria.rj। আমি আবারও বলছি, facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ বলুন। তারপর
পরে আমি ওর সাথে কথাবার্তা বলার পরে ওর সাথে গেছি, পরে আমি ওর সাথে মানে অনেক ভালো, ওই না আমি যাই না নাচছি আরেকবার, মানে চুপকার সে যায় সবাই অনেক খুশি যে আমার কথা শুনে। পরে আমি বুঝছি যে আমি জজের সাথে কি বলছি, আর ওরা তো সেফকার স্টোরি যে থাইকা ও এত চালাক হয়েছে, ওরা যখন যায় না মানে কোর্টের মধ্যে কোর্ট পুরো ফাঁকাই দিয়ে আসে, মানে ওরা আমি কি বলি ওরা একটু বেশি বলে জজরে, মানে মিস্টেড একদম পাগলা বানাচ্ছে আসে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
বুঝছেন, পরে আমি বসি, পরে আমি আবার শ্যাম্পু নিয়ে গেছিলাম, মানে অনেক কিছু নিয়ে গেছি, ও সবাইকে অনেক ভাগ প্যাক করে দিয়েছি যারা মোবাইল ইউজ করে তাদের জন্য। পরে আমার জামাই বাইরে হওয়ার পরে একটু সুস্থ হয়েছে হঠাৎ করে, একদিন শুক্রবার ছিল, নামাজ টামাজ পড়ছি, দেখছি যে মানুষটা নামাজ পড়ার পর যাচ্ছি, আমার জামাইয়ের জন্য দোয়া করছি, পরে বারান্দায় আসছি দেখি কি সাদা শার্ট পরা ক্যাপ পরা, ওদের চুল কেটে ফেলছিল তো ক্যাপ করে দেখি কি একটা সাদা, আমার বারবার এমন এমন করতেছে, আমি বলছি বাইরে কোনো ছেলে হতো, আমি আরো বিষয়টাই আছি। যখন ও আর একটা হাতে মধ্যে ছিল ওটা দেখার পর আমি বুঝতে পারছি যে ও আমার জামাই, ওই সাদা একটা কাগজ না ওটা আমি ওরে দিয়েছিলাম ভ্যালেন্টাইন্স দিনে, ওরে আমি গিফট করছিলাম ওই জিনিসটাই নিয়ে আসতে। পরে দেখা তো আমি অবাক হয়েছি, ও আসছে ও দেখুন দিচ্ছে ওই দেখে একটু ভালো আগে থেকে, পরে আমি প্যাক নিয়ে তার উঠতে পারি না গ্রিল উপরে, পরে আমার বান্ধবীরা যেন চেয়ার নিয়ে আসছে, পরে ও আসার পরে ওর সাথে আমি মানে ও কান্না মানে কান্না এসে বলছে, পরে আমি দূর থেকে বলছি তুই ভালো আছো, বলছে ভালো আছি, পরে বলছে যে তুমি আর কষ্ট হয়, পরে আমি বলছি যে এরপর হঠাৎ করে বলেছে যে মোবাইলটা একটু বন্ধ, আমি কিছু আসতে এখানে কেউ জানে না, মানে আমার হাত দিয়ে এসে গেছি, পরে ও কানে ধরছে আমাকে সরি বলছে, পরে ও বলছে যে খাওয়ার কোনো কষ্ট হলে আমাকে তুমি বলবে। পরে কি করছে আমাদের এখানে সবার চাদর আছে না, চাদর গিট্টি বান্ধা বান্ধি বান্ধার পরে নিচে ফালাই, ফালাইলে দারোয়ান আছে, দারোয়ান যে দিয়ে পরে এটা উঠানো হয়। প্রায় পাঁচ মাস দশ দিনে মানে আমি ইয়েতে যাই আলট্রা করতে যাই, আলট্রা করার পরে হঠাৎ করে দেখি কি আমার যে পুলিশ নিয়ে এসেছিল আদালতে ওই পুলিশ দেয়, বুঝলেন, প্রায় ওই দিনে এসে আমার জামাই আসে না, বুঝছেন, হঠাৎ করে না মানে আমি আলট্রা করছি, বুঝছেন, আলট্রা করতে গেছি মেয়ে আসছে, পরে আমি আমি বলছি আমার একটা মেয়ের সন্তান ছেলের সন্তান সমস্যা নেই এরকম কিছু ইয়ারনা করেছি, আসে আসার পরে দিয়ে ফোন খুলছে, পরে বলছে ইয়া নিজিদের একটা নাম ছিল, ও বলছে যে দুস্থ একটা খারাপ খবর, কি কবে দেখে তুই ভেঙে পড়িস না এটা অনেক ইজ হয়, পরে আমি বলছি কি বল, পরে বলছে যে তোর জামের আবার পুলিশে ধরছে, এবার ওরে এমন রিমান্ড দিছে, ওরে এমন ভাবে মারছে, ওরে ডাইরেক্টলি ক্লিনিকে নিয়ে ভর্তি করে দিছে, অনেক মারছে। পরে আমি এবার আমি বসে আমার একটা বার কোর্টে ফালানোর লেগে আমি কি কুমু, পরে উপরে শুনলাম গপু তোমার বাবারা বললো আমার জন্য কোর্ট ফালাতে, এবার জিনিসে কোর্ট ফালাতে বলো, পরে বলছে আচ্ছা ঠিক আছে, কারণ আমি যদি বলি না তাহলে আমার কাছে জামিনটা হয়ে যায়, কারণ ভিকটিম না আমি ইয়ে হয়ে যায়, আমি ভালো করে বলতে পারি। পরে অনেকক্ষণ পরে দেখি উপু ফোন দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি, আমাকে ধরছে কীভাবে, কয়ে উনি দোকানে গেছিল ওই দোকান থেকে ধরে নিয়ে আসে, ওই যে হাজিরা আজকালকে দিবে আজকে ধরে নিয়ে আসে, আমি বলছিলাম হায় যে কীভাবে হয় তো জানি না, আমি কোথেকে ধরছে থানা থেকে ধরছে, আমাকে থানা থেকে ধরছে ওয়ার্ডার তো দেয় নাই, কোর্টে কিন্তু ওয়ার্ডার দেয় নাই, বুঝছেন, শুধু শুধু ধরে নিয়ে গেছে। পরে অনেকক্ষণ পরে দেখি কি দেখি আমার একটা মামির ফোন দিছে মোবাইলে, ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে কি ছিল, কয়ে এমন এমন আবার ধরছে অনেক মাসকে ক্লিনিকে নিয়ে গেছে, তো আমি তো একদম ভাঙ্গ অবস্থায়, পরে আমার এত খারাপ লাগা ছিল আই ভাবছি কি আমার জামাই হয়তো মারাই যাবো এরকম কিছু একটা ইয়া করছি, পরে আমি ওটা পেটে নিয়ে না ওষুধ খেয়েছি,
কিসের ওষুধ,
ভিটামিন খেয়েছিলাম অনেকগুলো ভিটামিন আর ইয়া ছিল জানি ওষুধ, অনেকগুলো ওষুধ ছিল,
মানে ওষুধগুলো খেয়ে ফেলেছেন কি মরে যাওয়ার জন্য,
হ্যাঁ একসাথে আমি সবগুলো ওষুধ খেয়ে ফেলেছিলাম,
ও মাই গড, কেন
মনে অনেক কষ্ট ছিল, বুঝছেন,
মানে কষ্ট দূর করার জন্য
আমি একসাথে অনেকগুলো মানে একটা এরকম ইয়া ছিল দুইটা একসাথে সবগুলো না আমি একসাথে পানির সাথে খেয়েছি, একটু পরে দেখি আমার অবস্থা অনেক সিরিয়াস হয়ে গেছে, মুখ দিয়ে ফাটা হয়ে গেছে, পরে আমার পুলিশটাকে খবর দিছে, পুলিশটা এম্বুলেন্স না আমার নিয়ে গেছে ঢাকা বেরিয়ে গেলে, দুদিন থাকার পর আসে, আসার পর দেখি আমার পরের দিনে কোর্ট করছে, করে গেলাম দেয়া দিই, আমাদের হাজবেন্ড নেই। কোথায় আমার হাজবেন্ড? তো ক্লিনিকে। আসামি আসা উপস্থিত নেই, আসামি অবস্থিত। কারণ আমি বলছি আসামি মারা হলো কিছু না, জামিন চাপড়ে দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন না, হাজিরা ছিল, হাজিরা একদিন আগে কীভাবে আমার হাজবেন্ডকে ধরায় কেন? পরে করে কিছু বলে আমাকে, করে আমাকে যাই বলে না কেন? একবার বলার মতো চুপ থাকো, বেয়াদব। আমাকে বেয়াদব কেন? কোনো উচিত কথা বলে সবাই বেয়াদব, আর উচিত কথা না বলে সবাই ভালো না, মুখে মুখ তর্ক না করলে সবাই ভদ্র, আর মুখে মুখ তর্ক করলে সবাই অভদ্র। আপনারা একটাই পারেন, আসামি যখন ইচ্ছা তবে পিটাই নেন, পরে আমি যখন অনেকক্ষণ তর্ক করছি পরে আমার পুলিশে হাসতে না নিচে নামেছে, মানে তুমি চুপ থাকো। আমি চুপ কেন থাকবো? মানে কান্না করেছি, আমি চুপ কেন থাকবো? শুধু শুধু ছেলেদের এমনি মারতেছে, ছেলের কোনো দোষ, ছেলে আমার এই ভালোবাসছে, আমাকে বিয়ে করছে, আমাকে মুসলমান বানাচ্ছে, এতটুকু যে। পরে আমাকে নিয়ে আসছে, আসার পরে আমার হাজবেন্ডের দেখার জন্য তো আমি পাগলে গেছে, চুপ করছে থেকে তো তার ভালো জানো। পরে ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে বুঝছেন, আমার হাজবেন্ড সুস্থ আছে, ওরে জামিন, ওর 10,000 মানে 15,000 জামিন দিছে বুঝছেন, মানে এমনি হাজিরা ছাড়া, হাজিরা ইয়ে করতে পারে কি জামিন দিছে। পরে এফিডেভিট করছি, করার পরে দেখি ও আসছে, আসার পরে আমি কি কত বা অনেক মাস মানে আমার হাড়ে সমস্যা আছে ও বলছে। পরে আমি বলছি তুমি ইয়া ডক্টর কাছে গেছিলা? পরে বলে যে আসলে ওরকম কোনো সমস্যা নেই, আমাকে তাও তুমি একবার দেখে নাও ঠিক আছে, বুঝে তো লাঠি বাড়ি আমিও খাইছি অনেক বসে বসে, আমি জানি আর লাঠি বাড়ি কেমন। পরে ও তোমার কেন মারছিল? আমাকে আমি ওই যে ফোন ইউজ করতে গেছিলাম, পরে ধরা খেয়ে গেছে 2-3 বার, তোমার ভাইয়ের সাথে কথা বলতে যায় অনেকবার ধরা খেয়েছি, অনেকবার মার খেয়েছি। পরে অনেকবার বলার পর ও বলতেছে যে কিছু লাগবে নাকি খাওয়ার জন্য, আমাকে না লাগবে না, আমি যদি ক্লিনিকে যাই তো তোমার বাইরে ফোন দিলে টাকা পাঠালে আমি কিছু কিনে নেবো না, এরকম বলছে। মানে বলে তুমি যদি যোগাযোগ রাখো তোমার সমস্যার কথা। পরে আমি বলতেছিলাম যে মেয়ের কথা, পরে ভাবলাম ও তো ছেলেতে ছিল, পরে আমি কিনেছি কি বলবো কি বলবো না, বলবো কি বলবো না। পরে অনেকক্ষণ পরে আমি বলছি যে আমি আলতা করছিলাম, পরে বলতেছে কি হিসে, আমি কিছু হয় না, বলে যে বলো কি হিসাই বন্ধু থেকে দুষ্টা করে কিছু হয় নাই। বলার পরে বলার পর যখন মেয়ে বলছি তো ও দেখি কি হাত ধরছে, তো মেয়ে ভালো না কি বলতেছে, মেয়ের জান্নাতবাসী, জান্নাত এক নম্বর জান্নাত ওর কাছে আসছে। পরে অনেকক্ষণ পরে দেখে ও বসে রেখেছে, অনেক ঘরে যে বৃষ্টি ইয়া বৃষ্টি পড়বে, আমি বলছি তুমি চলে যাও, কয় আসে বৃষ্টি দুটো ইসে বলছে আসুক বৃষ্টি, কিন্তু বৃষ্টি আসলে তোমার তো এমনি অসুস্থ হাতে সমস্যা, সমস্যা নেই বৃষ্টি আসুক। পরে দেখি সত্যি বৃষ্টি আসছে, ওরা বলছে যাইতে ও যায় না, সন্ধে মানে বৃষ্টিতে দাঁড়িয়ে দিচ্ছে, ও জায়গা দাঁড়ায় 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 না দেখি চোখ মুছতেছে। পরে আমি দাঁড়িয়েছি, পরে আমার আবার পুলিশের ভিতরে যাওয়া, তোমার পেটে বাচ্চা বিজলি, তোমার সমস্যা হলো
কি? সহজ সরল ভাবে বলে যাওয়া একটা প্রেগনেন্ট একজন মানুষ, 4-5 কত কখন কত বছর,
5 মাস
বয়সী সে এই মুহূর্তে গর্ভবতী, এবং তার হাজবেন্ড নিচে দাঁড়ায় আছে সেফ কাস্টডি থেকে, সে তার সঙ্গে কথাবার্তা বলছে এবং বৃষ্টির মধ্যে। একটু জাস্ট ইমাজিন করার চেষ্টা করুন ওর শৈশব, ওর সবকিছু মিলিয়ে, মানে নাথিং টু সে। হ্যাঁ বলুন, তারপর
পরে অনেক বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টিতে ভিজতেছে, কেন শিল পরে না ছোট ছোট মানে এমন পড়তেছে, হালকা হালকা পড়তেছে, কেন দেখা যাচ্ছে, কেন আমি আগে পেটে ছিল তখন বৃষ্টি হতো না, শিল ঘিরের মধ্যে ঢুকলে না আমরা দুষ্টাম করতাম ওই জায়গায়, কিন্তু ওখানে হালকা হালকা চলতেছিল, কেন পেটে বাচ্চা পিছলাকে পড়ে গেল আমার সমস্যা। পরে ও সবার চলে এসেছে, আমি ওরা বলতে চলেছে দুজনে
দুজনে,
পরে আমি তুমি যদি চলে যাও সত্যি আমি চলে যাবো। পরে ও বলছে কি ফোন খুলতে, পরে আমি বলছি এখন উপরে পুলিশ আছে, ফোন খোলা অসম্ভব, খোলা যাবে না। পরে ও তার দাঁড়া থেকে গেছে, ঠিক আছে তো আমি দাঁড়া থেকে কি করবো। পরে আমার বৃষ্টি হালকা হালকা পয়সা পড়ে ও পুরো ভিজে গেছে, পরে আমি বলছি তুমি চলে যাও। পরে রাত হয়েছে, পরে ফোন দিচ্ছে, ফোনে দেখি ও কাশতেছে, আর কে তো গোদ, হ্যাঁ তুমি কাশো আমি দাঁড়া দেবে শুনি, ফোনে দেখি কাশতেছে অনেকক্ষণ ধরে। পরে বলছে এবং পরে হঠাৎ করে বলছে কি আমার বউ অনেক বুক দেখা করতেছে, আমি বুঝি যাও, এরপরে বুক দেখা করতেছে, এরপরে দেখি কি আমার আম্মা বলছে এই তুই ওষুধ খাস না কেলেগা, মোবাইল
মানে আপনার শাশুড়ি মা,
হ্যাঁ ফোন কে বলছে ওষুধ খাস না কেলেগা, হ্যাঁ। এরপরে এটা পরে দেখি কি আমার যে ছোট নন্দ আছে না ছোট, এই তো 5 বছর চলে আর কি, আমার বলছে ভাবি তুমি জানো না তোমার জন্য আমি কত কিছু করতেছি, আমার বলতেছে। আমি বলছি আচ্ছা তোমার জন্য একটা ছোট বাবু আনবো, আমি ছোট একটা বাবু আছে ছোট বাবু আনবো কয়েকদিন পরে, আমার পুতুল গুলো তো নাই শেষ, তুমি একটা পুতুল আনবো, আমি ঠিক আছে আমি কয়েকদিন পরে তোমার জন্য একটা ছোট পুতুল নিয়ে আসবো, সব পুতুল তো খেলে না, এই পুতুল হাসে খেলে সবকিছু ব্যাটারি ছাড়া। একটু পরে আমার পুলিশ যে মানে ওই পুলিশটা না ওই পুলিশটা পিকনিক, হঠাৎ করে আমি কেমন জানি লাখ বাথরুমে গেছি, বাথরুমে আসার সময় আমি পড়েছি একদম
বাথরুমে,
হ্যাঁ বাথরুমে একবার পড়েছি, পড়ার পরে ওর এই ডান হাত না ডান হাত আসে বসছিল, পরে সাথে সাথে মেডিকেল নিয়ে আসে, মেডিকেল নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। পরে এসপি রে ফোন দিছে আমাদের এই কারাগারের যেই সুপার, ফোনছে এসপি যে কারাগারের ইয়া পাঠাইছে, সব সিনে এসে যাওয়ার পর সিজার করেছে। 6 মাস শেষে 7 মাসের পর তখন হয়ে গেছে,
6 মাস থেকে 7 মাসে পড়েছে তখন আপনার মেয়েটা
হয়ে গেছে। হওয়ার পরে হ্যাঁ ওর চোখ তো কিছু ফুট নেই। পরে ওর বাবা জানতে পেরে আসছিল মেডিকেলে, আসার পরে ওর সাথে দেখা করা যাবে না, ও জাস্ট একটু বাচ্চাটাকে একটু দেখছে, সাথে সাথে ওর বার করে দিয়েছে। তারপরে ওর তো এখন থাকা যাবে না, কারণ আসামি যে ভিকটিমের কাছে আসে তাহলে কিন্তু অন্য একটা কেস হয়ে যায়। পরে দেখা পরে চলে গেল, কিছু জামা কাপড় দিয়ে গেছে ছোট ছোট, তাও যে জামার ভিতর দিয়ে ঢুকে না বাইরে যায়, মানে একদম চিকন এসে তো
মানে বাচ্চার জন্য কিনে দিয়ে গেছে।
কিনে দিয়ে
নামটা কি ওই রাখলো?
হ্যাঁ ওই আছে।
কি নাম যেন আরেকবার বলেন তো?
মেহের জেবিন ইসলাম আরোহী।
মেহেজাবিন ইসলাম আরোহী, ওকে।
আর ডাক নাম রুহি, ডাকি
রুহি ডাকেন আপনি? আচ্ছা না, কিন্তু আপনি আরেকটা নামেও ডাকেন ওকে, সেটা কি যেন? আলাদিনের চেরাগ। আপনারা যারা ওকে দেখতে চান, ও এখন কথা বলছে, আমাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করছে, এবার ইটস ওকে। আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। ওর বয়স জন্য কত? 3.5 বছর না?
না না,
তাহলে
এই যে নভেম্বর 5 থেকে 3 বছর পড়ছে।
3 বছরে পড়েছে নভেম্বরে? আচ্ছা, তো 3 বছরের মতো। এবং যেখানে আসলে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক ইট। লাইক করলে আপনি সঙ্গে সঙ্গে আমার ফ্যান পেজে মেম্বার হয়ে যাবেন এবং আমার অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। বলুন তারপর।
তারপর আমাকে একটু দেখছেন, দেখা দেখার পরে বলছে যে ওষুধ কিছু লাগবে নাকি, সেগুলো তো আমাদের সরকার থেকে দিবে। পরে সিজার হয়েছে আর কি। পরে কেউ ছিল না, ও যখন হয়েছে মানে একটা আছে না যে সিজার হয়েছে একটা রেস্ট, ওরকম কিছু করতে পারি নাই। মানে আমি ওকে দেখতেছে, ও কাপড় চোপড় ধুতেছে, এক সপ্তাহের মধ্যে আমি ঠিক হয়ে যাই। ওকে একটু কষ্ট হয়েছে, মানে ও একটু মানে একদম গ্লাস থেকে বার হওয়ার পর আবার আমার কাছে নিয়েছিল, তো পরে অনেক কষ্ট হয়েছে ওকে রাখার। মানে শীত ছিল তো অনেক কষ্ট হয়েছে ওকে রাখার। মানে পিচি মানুষ আমার, মানে ওখানে তো পুলিশ, আর পুলিশ সাথে ধরবে না আমার, ঠিক না? ও টয়লেট করবো, এটা কেউ অপসিয়া করবো আমার এই সিজার নিয়ে উড়ে এজন্যই ও এখনো মানে সবকিছু। 3 বছরের বাচ্চা তো কথা বলতে পারে, ও বলতে পারে না, হালকা হালকা বলতে পারে, আর ও দৌড় দিতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না। পরে রিলিজ করে নিয়ে গেলো হসপিটাল থেকে। না পরে আমাদের যে সুপার বাজার আছে না, উনি বলতেছে যে বাচ্চার জন্য অনেক টাকা গেছে আর কি, মানে গ্লাসে রাখা হলো যে অনেক টাকা নাকি। পরে 2-3 মাস এরকম লাগছে, পরে আমার সাথে নিয়ে আসছি। আসার পর সবাই ওরে দেখা তো অবাক হয়েছে, বুঝছেন? আর ওই জায়গায় হসপিটাল, ওখানে একটা হসপিটাল না মানে একটা ক্লিনিকের মতো, ওখানে ডাক্তারও বলছে যে বাচ্চা নাকি বাঁচবো না, সবাই একই কথা বলছে। পরে এই যে সকালবেলা ভোরে উঠছে, আমি রোদের মধ্যে বসে থাকতাম ওরে নিয়ে, সূর্যটা অনেক ওদের অনেক ভালো
সকালবেলার। হ্যাঁ, সূর্যে ভিটামিন ডি আছে বাচ্চাদের জন্য, এটা অনেক বেটার। হ্যাঁ,
তারপর আস্তে আস্তে ও মানে যেটা 2 বছরের বাচ্চা করতো সে একটু দেরি করে করে।
আচ্ছা আচ্ছা,
সবকিছু একটু দেরি দেরি করে। পরে আমার শাশুড়ি একদিন পিডব্লিউ নিয়ে আসছিল, পিডব্লিউ তে যা আমার কোট পড়লে ওই পিডব্লিউ।
আপনি রিলিজ পেয়ে গেলেন এরপরে?
না না, আমি তো ওই যে হসপিটালে রিলিজ পেয়ে গেছি।
আচ্ছা, ওই জায়গা তারপর কি আবার আবার আবার
সে আবার সবকিছু চলে গেছে।
তারপর
পরে যাওয়ার পরে ওখান থেকে মনে করি ওষুধ লিখে দিল আমার জন্য, সবগুলো ওষুধ খেতে পারি নাই, সবগুলো ওষুধ আমাকে দেয় নাই, বুঝছেন? মানে কিছু কিছু দিয়েছে, কিছু কিছু দেয় নাই, যেগুলো খাই আমার থাকতেছে। পরে আস্তে আস্তে ও ইয়া হলো, হঠাৎ করে একদিন ফোনের সাথে মোবাইলে কথাই হয় সবসময়। পরে হঠাৎ করে মোবাইল দিয়েছি, দেখি মোবাইল অফ। পরে অপুরটাতে ফোন দিয়েছি, মানে আমাদের অপুরটাতে ফোন দিয়েছি, বলে যে ভাইয়ার তো শরীরটা ভালো না, হঠাৎ করে বমি করতেছে, অনেক রক্ত বাড়িছে, বুক অনেক ব্যথা করতেছে। পরে আমি অনেক টেনশন করতেছি কি হলো না হলো, আমি তো এখন বাইরে যেতে পারতেছি না। আবার আমার 25 তারিখ একটা কোর্ট আছে, বুঝছেন? পরে আমি বলি আল্লাহ, তার থেকে 25 তারিখ যদি হয় তাহলে আমি তার থেকে করে যেতে পারবো, ওর শরীরের ইয়েটা দেখতে পারবো। পরে রুহিত তো ওই যে একবার দেখছে আর দেখে নেই, বুঝছেন? হওয়ার পর পর 2 দিন পরে আসছে, আসার পরে একবারই দেখছে, আর রুহিত ওর বাবার কোনো দেখে নেই। পরে সকালবেলা উঠলাম, উঠার পরে 25 তারিখের কোর্ট করে গেলাম, করে যায় দেখি ওর অবস্থা অনেক ভালো না, মানে ও আসছে যে মানে হাতের মধ্যে স্যালাইনের যে ইয়ে আছে না, কেন লাপড়া হাতের মধ্যে। পরে ওর দেখছি, পরে আমি তো অনেক কষ্ট হইতেছি যে আমার জন্য। পরে আমি ওরে না একটা আলাদা রুমে নিছি, পুলিশে টাকা দিছি 1,000 টাকা দিয়ে, আমি বলছি এখানে আসার একটা কথা বলি। তাহলে ওর সাথে আমার এই কথাগুলো বললাম যে আমার জন্য আজকে তোমার এই অবস্থা, তুমি আমার মাফ করে দিবা বলে গেলে। হঠাৎ করে ও আমার বলতেছে কি আমার না কেমন কেমন লাগে, মনে হয় যে তোমার থেকে আমি অনেক দূরে দূরে চলে যাবো, এরকম কিছু একটা লাগে ওর কাছে লাগতেছে আর কি। তা আমি বলছি যে এখন তো দূরে দূরে আছি এই জন্য এমন লাগতেছে, কাছে আসলে যখন তখন আর এমন লাগবো না। এবার হঠাৎ করে বলতেছে না আমার না সত্যি মনে হয় তোমার, আমি অনেকবার একটা ভুল করছি তোমার ফ্যামিলি থেকে আলাদা করে, জীবনে কখনো তো তোমার কষ্টই জীবনে অর্ধেকটাই তোমার কষ্ট না, ও বাড়ি ছিল না করে ওঠার পরে ওরে আবার জামিন দিছে, কেন আমি আবার বুঝছি যে আমার তো অপহরণ করছে না, এরপর আবার জামিন দিছে। ওই যে একটা কি আমি একটু একটু বলি সংক্ষিপ্ত, কোর্টে এমন যে আমার মানে বাদী যদি কেস করে যে ও আবার আবার ইয়ে করতেছে উত্তাক্ত করতেছে কষে যা, তাহলে ওরা আবার ধরতে পারে এরকম ভাবে ওরা ধরে। আমি যে আমার করে উঠে দিয়ে আমার মনে দিয়ে যে না ও আমার অপহরণ করছে না, মানে বিভিন্ন কথা বলে তাহলে আবার ছেড়ে দেয়, একদম একবারে ছেড়ে দেয় না, মানে খালাস হয় না আর কি, কেসটা তো চলতেছে। পরে ওর সাথে আমার অনেকগুলো কথা হলো, ও সব থেকে ইম্পর্টেন্ট অনেক ভালো লাগছে ওইটা, মানে রুহি যখন ও করে নিছে তখন না মানে মনটা না কেমন জানিয়ে গেছে, মানে ওর মুখটা একদম কালো হয়ে গেছে, যে মনে হচ্ছে যে কি একটা চলে যাবো এরকম মনে হচ্ছে ওর কাছে। পরে দেখি ওর হাতে একটা আংটি পরে দিছে, হাঁটি যা এতটুকু কিন্তু হাত গুলো তো অনেক ছোট ছোট ঢুকতে পারে না, তো কিছু পরে পায়ের মধ্যে দেওয়া যায় না, মানে সব দিক গুলো ছোট ছোট তো আর একদম ছোট, মানে এইভাবে ধরতেছে ওই এইভাবে ধরা যায় না, তো এইভাবে ধরছিল। পরে ওই দিন একটা ছবি তুলছে, একটা ছবি তুললো বললো মানে আমি শুকে গেছে তো দুজনের শুকনা শুকনা লাগতেছিল। পরে পুলিশে বলো যে সময় শেষ দিলেছি, তাও মানে ও কুলে যখন আসে না তখন যখন কুলেছি তখন দিয়ে আরো ইয়ে কান্না করতেছে, এই তোমার ওর প্রথম কান্না, ও কিন্তু হওয়ার পরে যদি কান্নাকাটি না ওর বাবার কাছ থেকে যখন নিয়ে আসছি তখন পুলিশ অনেক অবাক হয়েছে, বলতেছে যে কখনো ওর কান্না করতে দেখি নাই, ঘুম থেকে ওঠে না সবসময় ভয় থাকে, খাওয়ার সময় যে খিদা লাগলে কান্না করে ওইটাও করে না, ওটা উঠে উঠে খাওয়াতে।
ঠিক আছে, আমরা এখান থেকে ফিরি প্রিয় শ্রোতা, আমরা শেষবারের মতো আরেকটা বিরতি নিচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। ঠিক 5 মিনিট পর আমরা গল্পের শেষাংশে আসবো এবং বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন মহুয়ার জীবনের গল্প, আর অল্প একটু বাকি আছে এবং আশা করছি শেষেরটুকু যারা শুনবেন তারাই বুঝবেন যে আসলে মহুয়া কেন আজকের এই জায়গাটিতে। আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জেগে আপনার এই প্রিয় অনুষ্ঠানটি শুনছেন, মহুয়ার জীবনের গল্পটি আজকে শুনছেন, বিশেষভাবে কৃতজ্ঞতা। এবং গল্পের শেষ যে অংশটুকু সেটা অত্যন্ত 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 হৃদয় বিদারক, আমরা ফিরবো সেই জায়গাটিতে। আর যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে বলছি যদি ওর বাচ্চাটিকে দেখতে চান প্লিজ ফেসবুকে চলে আসবেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। মহুয়া, তারপর
আমি চলে যা মানে যখন চলে গেছি পরে পুলিশটা আমাকে এসব কাছে দিয়ে আসছে, আর কোনো কোর্টোট পরে নেই, এক মাস কোনো কোর্ট পরে নেই, ও এক মাস হচ্ছে ভালো কথা বলছি, কিন্তু বুধবার থেকে ওর সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গেল, আমার ফোন দিয়ে ফোন অফ, ওর ফোনগুলো অফ, আমি আর আমি অপুটা ফোন দিচ্ছি না, অপু অনেক বিরক্ত বোধ করে মাঝে মাঝে আমার ফোন দিলে,
অপুটা যেন কি ছিল
দেবার কথা বলতেছি, ও মাঝে মাঝে একটু
বিরক্ত হয়,
হ্যাঁ কেন ও তো কলেজ পড়ে তো আর সবসময় ওরা ফোন দেওয়াটা ঠিক না, কেন আমার জামাই তো ছাড়াতে বলছে ওরা ফোন দিয়ে, কেন যেন ওদের ফোন দিতে মন চাইলো না। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে ফোন দেখুন দেয় না, হয়তো কোনো কারণে তো ব্যস্ত ব্যস্ত আছে ফোন দেয় না ফোন দেয় না। পরে হঠাৎ করে দেখি কি ওর মোবাইলের মধ্যে একটা এসএমএস আসছে, বলছে আমার অনেক খারাপ লাগতেছে তুমি রাগ করো না আমি আজকে তোমার ফোন দিতে পারবো না। পরে আমি ব্যাক করি যে খারাপ লাগতেছে ফোন দেওয়া দরকার নাই, তুমি একটু ডাক্তার কাছে যাও, তোমার তো অবস্থাটা অনেক ভালো না, বাবা রক্ত পরে তুমি একটু ইয়া করে থেকো। পরে এই এই ওর সাথে লাস্ট কথা মানে ও আর ফোন টোন তো দিল না। তারপরে সকাল হলো, আমার রুগী না অনেক জ্বর আসছে বুঝছেন, ওষুধ খাইতেছি আমি, মানে আমার যে বান্ধবী ও মোবাইলটা একটু অফ রাখে খোলা রাখে, কেন ওর জায়গায় রাখে মানে জায়গা আছে যে খোলা রেখা ও ওই জায়গায় রাখে, ফলে ফোন আসছে, আসার পরে ফোন ধরলো, তারপরে বলতে চাই যে ইয়া মোয়াপো তোমার শাশুড়ি ফোন দিছে একটু ফোনটা ধরো। আমি বলি কেমনি ধরো, ফোন পুলিশ হাঁটতেছে দেখি আমি কেমনি ধরুন, বলি ও একটু কান্না কান্না বাপ, তাহলে আমি বলছি তুই কান্দতে আমি কি দূরে বেলাকে রাগ তো লাগা লাগি দিয়েছে, পরে দেখলাম কিছু বলো না হালকা একটা হাসি দিয়ে চলে গেছে। এখন কি মানে ভাবতেছি এখন কি হবে কথা বলবো, মা শাশুড়ি বারবার ফোন দিতেছে, তারপরে আমি কোথায় যাবো, মানে এতই পুলিশ আজকে, দিনটা এমন যে আজকে বৃহস্পতিবার তো, আবার ওই এএসসি আসে তো, এই জন্য পরে বাথরুমে নিয়ে গেছি, বাথরুমে নিয়ে গেলাম। আমি আস্তে আস্তে কথা বলি, শাশুড়ি শুনতে পায় না, শুনতে পায় না, তাও আমি বলছি, আমি একটু জোরেই কথা বলছি, পরে বলতেছে আমার, বলছে ডাইনি অনেক কিছু, মানে অনেক কিছু বললে পরে বলতেছে যে ডাইনি তুই আমার ছেলে খাই বস। তারপরে বললো আর কি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমার হাজবেন্ড মারা গেছে রাত্রে আর কি। উনি দেখতে পাই নাই যে ওর মারা গেছে, ওর খবর দেওয়ার পর দেখতে পাইনি না। হসপিটালে মারা গেছে তো রাত 12টার সময়, ওরে দেখ, দেখার মতো ইয়ার সুযোগ হয় নাই, আমার মেয়েও দেখতে পারেনি ওর বাবা। ও যদি আমার লাস্টে এরকম দেখাচ্ছিল আর কি, ও বলছিল যে আমার অনেক খারাপ লাগতো, আমি ওরে বারবার বলছিলাম যে ওষুধ ঠিক মতো খায়, ও টেনশন করো না।
মানে পুলিশ ওকে এতটাই মেরেছে, এতটাই অত্যাচার করেছে যে ওর বডি তার অ্যাবজর্ব করার কোনো শক্তি ছিল না। আপনি তখন সেফ কাস্টাডিতে?
সেফ কাস্টাডি কান্না আমি বন্ধ করতে পারতেছিলাম না, সবাই একই কথা জিজ্ঞাসা করতেছিল যে কি হয়েছে কি হয়েছে, তখন যে বলে দিতাম যে আমার হাজবেন্ড মারা গেছে, শুন 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 ইয়ে করে, তখন অনেক চাপ দিত যে কোথা থেকে শুনছি,
এই জন্য উনি বলতে পারছেন না,
বলতে পারছিলাম না।
আহা,
সবাইকে, সবাই বুঝতে পারছে, সবাই কান্না আসছে, কিন্তু কেউ মানে বুঝে দিয়েছে না যেমন কিছু একটা। তখন মনটা ছিল আমি মারা, জানেন আমার এত খারাপ ছিল, মনে হচ্ছিল গিল বাইনি আমি চলে যাই, না পারতেছি কিছু বলতে কাউরে। পরে সকালবেলা, কালকে সকালে আবার জানাইছে সুপারম্যান এসে যে আপনি একটু নিচে আসেন, কল করছে পুলিশকে, পরে পুলিশ আবার নিয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। পরে বলছে যে আপনি রাতে ঘুমান নাই, পরে বলছে না আমার পেটটা অনেক ব্যথা করতেছিল তো তার জন্য কান্না করতেছিল। তখন বলতেছে যে এটা খুব খারাপ সংবাদ, আপনি জানাবো, আপনি আসলে নিজের একটু কন্ট্রোল করে রেখেন। পরে উনি অনেক চুপ করে ছিল, আমি ধরে রাখতে পারতেছিলাম না, বুঝছেন, মানে আমি আমি বলতেছিলাম যে আমি জানি সেটা। পরে বলছে যে আপনার হাজবেন্ড অনেক অসুস্থ ছিল, আপনি তো জানেন না, আমাকে জি জানি, তখন আমার চোখে পানি আসে বলছে। পরে উনি একটু বুঝতে পারছে, বুঝছেন, তা উনি পুলিশের সামনে কিছু বলেন নাই। পরে বলছে যে আপনার হাজবেন্ড না কালকে রাত্রে মারা গেছে, পরে আমি আর রাখতে পারিনি, পরে আমি অনেক কান্না করে দিচ্ছি ওনার সামনে। আমার মেয়েটার অনেক কপাল খারাপ, ওর বাবারও দেখতে পারেনি। আসলে আমি আমার জন্য একটা জীবন চলে গেছে বলতে পারলাম, আমি অরিজিনাল খুঁটি। এখন এখন যখন আমি জানতে পারছি, পরে আমাকে নিয়ে গেছে এই কোর্ট থেকে দিয়েছিল পারমিশন দিয়েছিল, তখন যে এত করে লাভ হয়নি কেন, তখন তো আমার হাজবেন্ডে মাটি না। পরে কোর্ট থেকে আমার করে নিচ্ছে, পরে কোর্ট থেকে আমার জামিন দিয়ে দিচ্ছে, আসামি মারা গেছে, এখন তো ভিকটিমের কোনো সমস্যা নেই। আমার বাবা অ্যাপ্লিকেশন করছে যে আসামি তো মারা গেছে, এখন ওর জামিন দেওয়া যে দিয়া দেওয়া হোক। পরে আমার জামিনের সময় আমি একটা কথা বলছি, আমি এক সপ্তাহে জামিন মঞ্জুর করলে আমি যাবো, এক সপ্তাহে আমি আমার বাবা মার কাছে যাবো না। পরে বলছে দাদা, বলে আপনি তাহলে কি করবেন, আমি নিজে মায়ের কাছে, আপনাকে নিজে মায়ের দেওয়া হোক, তাহলে আমাকে নিজে মায়ের দেয়, কিন্তু আমি আমার বাবা মার কাছে যাবো না। পরে দরজা অনেক চুপ করে রয়েছে, চুপ করে চিন্তা করতেছে যে কি করা যায়। পরে দরজি বলছে ঠিক আছে, আপনাকে নিজে মায়ের দেওয়া হোক, আপনি নিজে মায়ের যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারবেন। পরে দরজা আমার নিজে মায়ের জামিন দিচ্ছে।
কত সালে এটা দিল আপনাকে জামিনটা?
এটা 2015 না,
2015
না, এই তো 2015 এই ইয়াতে দিছে, এটা কি মার্চে মনে হয়,
মানে এই 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 বছরেই?
হ্যাঁ, এই বছরেই দিছে।
কত বছর ছিলেন সেফ কাস্টাডিতে?
2 বছর 2 বছর 13 তে ঢুকছি। এখন আমার অনেক স্মৃতি আছে জানেন ভাইয়া, মাঝে মাঝে মনে হয় কি জানেন যে আসলে আমি দোষী, আমি যদি ওদিন ভেঙ্গা না যেতাম, ওর সাথে ভেঙ্গা না যেতাম, তাহলে আজকে ও মারা যেত না। মাঝে মাঝে নিজে অনেক অনেক অপমান ইয়া মনে হয়, এখন রুহির জীবনটা নাস্তিতে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছি।
এর পরবর্তী অবস্থা প্রিয় শ্রোতা এটা আরো নির্মম, এটা আমরা জানবো। তবে তার আগে একটা কথা বলতে চাই, বাংলাদেশে নারী নির্যাতন নিয়ে আমাদের সরকার যে আইন প্রণয়ন করেছেন সেটা অবশ্যই রেসপেক্টেবল এবং এটা অবশ্যই শ্রদ্ধার জায়গা থেকে, কারণ বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান বলে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হন এবং তাদের সুরক্ষার জন্য অবশ্যই এই নির্যাতন বিরোধী আইন থাকা উচিত ছিল এবং সেটা বাংলাদেশে আছে, আমরা খুব প্রাউডলি বলি। কিন্তু এটার যে অপব্যবহার হয় না তা কিন্তু না, এটার অপব্যবহার হয় এবং এই অপব্যবহার কখনো কখনো এতটাই মারাত্মক রকমভাবে হয় যেটা সত্যিকার অর্থেই আমাদেরকে অনেক অনেক বেশি কষ্ট দেয়, অনেক অনেক বেশি বেদনা দেয়। আমরা এই আইনগুলোকে যারা ব্যবহার করছেন, বিশেষ করে আইনগুলোর ফাঁকফোকর দিয়ে যারা মানুষের শাস্তির জন্য ফায়দা লুটছেন, তাদেরকে একটু বলতে চাই, দিস ইজ নট এন্ড। কাউকে শাস্তি দিয়ে, কাউকে অপরাধের মুখে ফেলে, কাউকে প্রাশ্চিত্যের মুখে ফেলে নিজের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনার বাবা যে কাজটা করেছে, আপনি যা বললেন সন্তান হিসেবে, হয়তো তারও অনেক কিছু বলার আছে। অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে আমি নিউট্রাল পয়েন্ট থেকে বলাটাই উচিত, তারপরেও আমি আপনার বাবাকে একটা কথাই বলতে চাই। আপনাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, এটা কোনো মানুষের কাজ করেননি আপনি। বলুন তারপরে কি হলো, জেল থেকে বের হওয়ার পরের পরিস্থিতি?
পরে আমার ফ্যামিলি সবাই আসছে, আসার পরে আমার যে ভাই আমাকে ছোটবেলা থেকে ইয়ে করছে উনি কাছে আমি যাইনি, আমি আমার বাবার স্ট্রেটলি আমার বাবার কাছে গেছি। যার পর আমি বলছি না যে কখনো আমি তোরে মাফ করুম না, আমার লাইফে না, আমি মরার আগ পর্যন্ত না, মরে গেলে তো মরে গেলাম, কিন্তু কখনো আমি তোরে মাফ করুম না, তোর বাবা হিসেবে আমি এতদিন পরিচয় দিছি আমার সেই বাবা, এখন থেকে আমার বাবা নাই। আমি বলতে রাস্তার মধ্যে হয়েছি এতটুকুই। তারপরে যখন আমি করতে গেলে বাইরে, পরে পুলিশে আমার থেকে সিগনেচার নেয়, পরে ইয়ে করে রুহির জন্য, রুহি তো ওখানে আসছে না, রুহির জন্য একটু ঝামেলা হয়েছিল, ওই ওর জন্ম নিবন্ধনগুলো ইয়া করছে আর কি। পরে ওর যেই মানে ওখানে যে ওষুধপত্র আমার ফ্রিজার যে কাগজপত্রগুলো সেগুলো নিলাম। তারপরে বাইর হওয়ার সময় আমার যতগুলো বান্ধবী ছিল তার সবাই অনেক কান্না করছে, কারণ ওরা সবসময় ওরা মানে যতগুলো জামি নিয়েছে সবাই হাজব্যান্ডকে নিয়ে গেছে। আমি আমার ভালোবাসার মানুষদের যে এই রক্ত দিয়ে একটা বাচ্চা হয়েছে সেই মানুষের ভালোবাসা নিয়ে আমি বাইরে এসে সেফ কাশ্মীর থেকে। সবাই অনেক ইয়ে করেছে, বলছে অনেক মানে আমার যাই মানে আমার যে উকিল বলছিল যে রুইয়ে তালুক দিয়ে দিতে, এখন আমি যে উকিল দিয়ে দিতে না আমার কিছুই রইল না, না অনেক রইল না কি অনেকের ভালোবাসা তো আমার নিয়ে বাস্তব ঠিক না, কেন ও আমাকে ভালোবাসছে, ও আমার নিয়ে এত যুদ্ধ করছে, ও আমার জন্য সে প্রাণও দিয়ে দিছে, আমি যদি তার জন্য সামান্য কিছু করতে না পারি তাহলে তো আমি প্রতারণা করলাম ওর সাথে, আর আমি চাই না ওর সাথে কোনো প্রতারণা করতে।
কি হলো আপনার, কোথায় আশ্রয় নিয়েছেন, কি কোথায় গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন আপনি? শ্বশুর বাড়িতে
গেছিলাম, ওরা মানে রিসিভ করেনি।
কি বলেছে?
ওরা আসেনি কোর্টের মধ্যে, ওরা কাছে দিয়ে দিত আমার জজে অনেক ভালো ছিল, বুঝলো যে আসামির পক্ষ কোথায়, বলছে ওরা কেউ আসেনি। পরে ফোন দিছে জজ নিজেই যে আপনার কেউ আপনার মানে ভিকটিমকে নেবেন, ওরা বলছে না আমরা ভিকটিম নিব না।
আপনি বাচ্চাকে নিয়ে যাননি শ্বশুর বাড়িতে?
না, ওরা ওখান থেকে যখন মানা করে দিয়েছে, পরে আমি নিজে চিন্তা করলাম এখন আমি যাই হঠাৎ করে আমাকে তারা একটা জিদ রয়েছে ঠিক না, আমার একটা মেয়ে দুটাই খেতে ওরা
বাচ্চাটা রেখে যদি আপনাকে বিদায় করে দেয়, হ্যাঁ সেটা করতে পারে,
তার জন্য আমি আমি সেইটা মনে করি আমি সেখানে যাইনি।
আর বাবার বাড়িতে তো আপনি যাবেনই না?
না, বাবার বাড়িতে আমি যাব না।
কত কত কোন মাস কোন মাসে বের হলেন আপনি ওখান থেকে?
মে মাসে।
মে মাসে, আজকে হচ্ছে ডিসেম্বর মাস, এই এতগুলো মাস কিভাবে আপনার সংসার চলছে, কিভাবে কি করছেন?
আমি মাইক্রোসফট কাজ করি একটু, যেখানে কাজ করছি আগে ওই জায়গায় এখন একটু কাজ করতেছি, 3,500 টাকা বেতন, মানে অনেক কষ্টে চলছি।
কুমিল্লার কোথায় এটা?
কুমিল্লা কান্দিরপাল।
কুমিল্লার কান্দিরপাড়া কোন দোকানে?
ওটা ছিল প্রশিক্ষা কেন্দ্র, যেটা আর কি
প্রশিক্ষা কেন্দ্র, কুমিল্লার কান্দিরপাড়ার প্রশিক্ষা কেন্দ্রে,
প্রশিক্ষা কেন্দ্র প্রশিক্ষা কম্পিউটার, ওটা মানে প্রশিক্ষার একটা আন্ডার আর কি
প্রশিক্ষা কম্পিউটার, ওখানে আপনি টাইপের কাজ করেন। 3,500 টাকা বেতন দিয়ে আপনার চলে প্রতি মাসে?
চলে না, কিন্তু একটু কষ্ট করে থাকতে হয়, এবার আবার ওভারটাইম রাত্রে যদি করতে মানে ওই যে
বাচ্চাকে সামলান কিভাবে?
বাচ্চাকে সাথে নিয়ে যাই, ও আমার মেয়েটা আসলে আল্লাহ ইয়া করে, ও এখন ঠান্ডা মানুষ মানে এইভাবে আমার দেখলে অনেক জ্বালাতন করে, কিন্তু ওরে যদি আমি একটা আলাদা রুমে দিয়ে আসি ও কখনো ওই জায়গা থেকে লড়বো না, খেলা দিয়ে আসে ও বসে বসে খেল ওইরকম আর কি, মানে কখনো জ্বালাতন করে না খা, ওই যদি আমি কিছু একটা সামনে থাকে।
আপনার বাসা ভাড়া কত?
550 টাকা।
550 টাকা দিয়ে কিসের ওই যে ব্যানার?
হ্যাঁ,
আপনি তো ছাদের মধ্যে বড় হয়েছেন, যার পাশে ঈদের দেয়াল ছিল, খারাপ লাগে না, কষ্ট হয় না?
না, রুইয়ের জন্য আমি সবকিছু করতে পারি, ওর বাবা আমার জন্য অনেক কিছুই করছে, আমার খারাপ লাগে না, আমি শুধু এটাই চাই যে আমি যদি রুহিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, আর রুহির এজাজ আমি সবচেয়ে বেশি ভালোবাসা দিতে পারি। আমার মেয়ে না মানে অনেক বাচ্চারা অনেক কিছু দেখলে কান্না করে, কিন্তু আমার আর রুহি কিছু দেখলে না একটু কান্না করে না।
এই স্টোরি নিয়ে আমি কিছু বলতে চাই প্রিয় শ্রোতা, মানে টু বি অনেস্ট আজকে আমি অনেক আমার চোখ থেকে অনেকবার মানি পড়েছে, কারণ এই মেয়েটা ফোন করে আসেনি স্টুডিওতে, এই মেয়েটা কোনো একটা মাধ্যমে কিছু ভাবে যোগাযোগ করে আমার সঙ্গে কানেক্টেড হয়েছে, সে কার কাছ থেকে জেনেছে আমি জানি না। আপনি কিভাবে লেট 920-তে আসলেন কিভাবে?
আমি আগে শুনতাম স্যার,
আচ্ছা
অনেক আগে শুনতাম, তো হঠাৎ করে আমার যে বান্ধবী জামিন এসেছে কয়েকদিন আগে, ও ও জামাই বাড়িতে আছে, ওর নাম হচ্ছে জুইন, ও লাসেল ওর হাজবেন্ডের নাম, ওর অনেক আমার থেকে একটু বেশি আর কি। তো ফাইন হওয়ার পরে আমি ওরে বলছি যে এমন এমন সমস্যা হয়েছে, আমি এখন বলতে পারবো আমার দূরে থেকেও নাই, আমি একাই থাকি। পরে ও বলল যে এখন তুই কি করতে চাস, আমি কই আমি যদি পারতাম সারা বিশ্বের একটা বার জানাইতে আমি খুশি হতাম। পরে ও বললে যে একটা কাজ কর, FM রেডিওতে তুই এই জিনিসটা জানা, দেখ কি হয়, ঠিক আছে? পরে
ওর
আমি
কাছ থেকে খোঁজ নিয়ে আপনি আসলেন।
ওই আমাকে আইডিয়াটা দিছে যে দেখ তাহলে তুই একটা যাই দেখ। পরে আমি চিন্তা আচ্ছা ঠিক আছে আমি একটা যাই দেখি, কেন FM রেডিও তো
আপনি তো এই নিয়ে বেশ কয়েকবার আমাদের অফিসে আসলেন, একবার টাইম দিলাম হলো না, আরেকবার টাইম দিলাম হলো না, আপনার কাছে তো যাওয়া আসা ভাড়াও থাকে না, এবং আপনাকে আজকে রাতের বেলা কত রাতের বেলা আমরা অফিসে রেখে দিয়েছি, এবং আপনি আমাদের এই কমন রুমে, আমাদের এখানে তো আসলে রাতের বেলা কেউ থাকেন না, আপনি আমাদের বোর্ড রুমে রাতের বেলা ঘুমিয়েছেন, এবং আমি খুব ভালো করে লক্ষ্য করছিলাম যেহেতু আমাদের এখানে অফিসে কোনো ঘুমের ব্যবস্থা নাই, আপনি বালিশ ছাড়া আপনি এবং আপনার সন্তান মেঝেতে এভাবে মানে কিভাবে ঘুমালেন, একদম মানে কোনো প্রকার আরামসে ঘুম যাচ্ছেন অভ্যাস?
আসলে আমি যখন নতুন বাসা নিয়েছিলাম তখন খাট পাতাল কিছু কিনিনি,
আচ্ছা
তখন একবার ছালা বিষে আমি আর ঘুমাইছিলাম, তখন আমি জামিন ছিলাম, তখন আমার কিছুই ছিল,
এখন কি আছে আপনার?
এখন একটা চৌকি আছে, একটা আলনা আছে, আর কিছু ডেক্সি লিখেছি ডেক্সি টিচ আছে, আর ওই জামা কাপড় ছিল, আমি আপনি ওদের বলছিলেন যে আমি আসার জন্য ওদের আসলাম, তৈরি হয়ে গেছে জামা কাপড়, আর আমারও জামা কাপড় তৈরি হয়ে গেছে।
এ খুব সহজ সরল, নিতান্তই সহজ সরল টাইপের একটা মেয়ে আজকে যে জীবনের গল্প এখানে বললো, ওর দুনিয়া বলতে ওর মেয়েটা, এবং ওকে একটা মানুষ অসম্ভব রকমের ভালোবেসেছিল, সেই মানুষটার স্বপ্ন বুকে নিয়েও বেঁচে আছে, ওর সাথে মিশলে ওর সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ও আসলে কতটা সহজ সরল। আপনার চোখে খানি পড়েছে কিভাবে?
এটা আমার বিয়ের আগে হয়েছে,
তারপরেও আপনাকে বিয়ে করেছে এরকম প্রবলেম থাকার পরেও, স্পট থাকার পরেও?
হ্যাঁ, এটাতে লাস্ট পড়ছিল বুঝছেন,
এটাতে ওর কোনোদিন কোনো আপত্তি ছিল না?
না কোনো আপত্তি ছিল না, অনেক ছেলেরা আমাকে মানে মোবাইল যখন কথা বলতাম তখন আমার কন্ট্রাক্ট মানে ভালো কি খারাপ যায় না, ওরা বলতো ভালো, মানে চোখের জন্য সবাই ফ্রেন্ডশিপই থাকতো, কিন্তু ওই
প্রেমে প্রেমে যেত না, কিন্তু ও চোখ দেখে কোনো সমস্যা করেনি, ও প্রেমে করেছে।
আর ওর সাথে হাঁটলে আমার কাছে মিটিং করে না বুঝছেন,
মানে ও এত ভালো ছিল দেখতে।
হ্যাঁ আমার ছবি কিন্তু হারিয়ে গেছে গা, আমি আনছিলাম অনেকগুলি ছবি।
আপনাকে যদি আমাদের লিসনাররা কোনো হেল্প করে, সেটা যে কোনো ধরনের হেল্পই হতে পারে, যদি কোনো আর্থিক হেল্প বা কাজ দিয়ে হেল্প করে আপনি নেবেন?
হ্যাঁ আমার ভালোবাসা যদি তারা দেয় অবশ্যই আমি সেটা গ্রহণ করবো।
প্রিয় শ্রোতা, দ্যাটস আপ টু ইউ, আমরা মা এবং মেয়ের জন্য যদি কিছু করতে পারি সেটা আমাদের জন্য অনেক বড় একটা ভালো লাগা হবে। যারা ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করে ওকে হেল্প করতে চান, কুমিল্লাতে আমাদেরকে অনেক অনেক বন্ধুরা শোনেন, অনেক বন্ধুরা শোনেন, তাদের জন্য আমরা অ্যাড্রেসটা একটু আগেই বলে দিয়েছি, কুমিল্লার কোথায় ও কাজ করে, এবং ওকে যদি সাহায্য করতে চান, ওকে যদি একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারেন, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে, অনেক বড় শুকরানা তার জন্য। আর তারপর আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আপনি কাজ করছেন প্রশিকা কম্পিউটার্সে না, কোথায় যেন কুমিল্লার? এটা
কুমিল্লা কান্দির পারে,
কুমিল্লা কান্দির পারে। আর প্রিয় শ্রোতা, যারা ওকে আর্থিকভাবে সাহায্য করতে চান তাদের জন্য হ্যালো 920-র বিকাশ নাম্বারটা আমি ওপেন করে দিচ্ছি, শুধু এই নাম্বারটিতে আপনারা হেল্প পাঠাতে পারেন। ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওর কোনো সেলফোন নেই। আপনার সেলফোন আছে? নাই। ওর একটা সময় মোবাইল ফোন ছিল, ওর হাজবেন্ড দিয়েছিল, ওর প্রেমিক দিয়েছিল, এখন ওর সেটা কেনার সামর্থ্য পর্যন্ত নেই, ওর একটা জামা কেনার সামর্থ্য পর্যন্ত নেই, এবং ওর যে আসলে কি অবস্থা ওকে চোখের সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং ও মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান ছিল, খুবই সহজ সরল আলাভোলা টাইপের একটা মেয়ে। কোনো ডাক্তার যদি পারেন ওর চোখের ছানিতে অপারেশন করে ওকে একটু হেল্প করবেন, সেটার জন্য আমাদের জন্য অনেক বড় একটা কৃতজ্ঞতা থাকবে তার প্রতি। আর আমি হ্যালো 920-র যে বিকাশ নাম্বারটি, এটি পার্সোনাল নাম্বার, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যার যা সামর্থ্য আছে সেটা দিয়ে হেল্প করার জন্য, এই হেল্পটি ওর কাছে পৌঁছে যাবে। হ্যালো 920-র বিকাশ নাম্বারটি সবাই জানেন, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, 01782-510-515। আমি আরেকবার বলছি, 01782 510515, অর্থাৎ 01782510515। এই নাম্বারটি পার্সোনাল নাম্বার, এটা কোনো এজেন্ট নাম্বার না, এবং এই নাম্বারটি বন্ধ করে রাখবো আমরা, কারণ এই নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য শ্রোতারা এখানে নিশ্চিত হওয়ার জন্য ফোন করা শুরু করেন এবং এত ফোন রিসিভ করা ইম্পসিবল। তাদের সবার জন্য বলছি, আপনি আর্থিক সাহায্য পাঠিয়ে আপনি একটি টেক্সট পাঠিয়ে দেবেন আপনার সেল নাম্বার থেকে আর্থিক সাহায্যের পরিমাণ উল্লেখ করে, আমরা ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দিব, কনফার্ম করব যে আপনার আর্থিক সাহায্য আমরা পেয়েছি কিনা। এটি যদি অনেক সময় ওভারলোডেড হয়ে যায়, কারণ বিকাশের কিছু সিস্টেম থাকে, আপনারা জানেন যে কিছু টাকার পরে আর সেটা ঢোকে না, সেক্ষেত্রে আপনারা একদিন দুদিন বা তিন দিন পরে অনেকে চেষ্টা করবেন আশা করছি। এটা আমাদের এই পুরো মাসব্যাপী ওপেন থাকবে, বিশেষ করে আমাদের এই বন্ধুটির জন্যে, আমাদের মহুয়ার জন্যে। আমরা যদি সবাই মিলে কিছু একটা ওর জন্য করে দিতে পারি পার্মানেন্টলি, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া হবে। আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের লাখো লাখ শ্রোতা যারা আপনাকে এতক্ষণ শুনছে, এটা তো সারা জীবন থেকে যাবে আমাদের এবিসির আর্কাইভে, দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ শুনবে এটা। কিছু বলার আছে সবার উদ্দেশ্যে?
আমি এখন আমার যা বলছি, আমার কষ্টের কথাগুলো অনেক ভালো লাগতেছে আপনার সাথে, আপনার সবার সাথে শেয়ার করে। এখন আমার ভালোবাসার একটাই আছে, আমার আরোহী, ওই জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, সে তাকে যেন মানুষের মতো মানুষ করতে পারে, ওর বাবার মতো। ওর বাবা অনেক ভালো ছিলেন আর অনেক মিশুক ছিল আর হাসতো প্রচুর, অনেক হাসাইতো মানুষকে।
আপনি যে এখনো মুসলমান এবং আপনার এটার প্রতি কি এখন পর্যন্ত ওই শ্রদ্ধাবাদটুকু আছে এই এই ধর্মের প্রতি? এবং আপনার তো অনেক কষ্ট করতে হয়, চারদিকে অনেক অনেক প্রবলেম সহ্য করতে হয়।
আমি এগিয়ে কষ্ট পাই আর এগিয়ে অনেক সুখে আছি।
কিরকম সুখে আছেন?
যেমন আমি অনেক কষ্ট আছি না, আমাকে সবাই অনেক ভালোবাসে। আমার কষ্ট মানে আমি না আমার কষ্টগুলো কাউকে মাঝে মাঝে শেয়ার করি না, আমার বা মাঝে মাঝে কিন্তু মানুষ দেখলে না বুঝে যে আসলে আমি অনেক কষ্টে আছি। মানে আমি জানি না,
আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে এই অবস্থা
থেকে মুক্তি দাও? আমি সবসময় প্রার্থনা করি, এখনো বলি। আমি হয়তো আজকে দুই তিন দিন নামাজ পড়া হয় না, কেন আমি তো দুয়ারের মধ্যে আছি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে
আপনি নামাজ পড়েন তাহলে?
হ্যাঁ আমি নামাজ পড়ি। আমি অবশ্য মাঝে মাঝে একটু সূরা ভুলে যাই, তারপরও বই দেখে দেখে আবার পড়ি। আমার কোরআনের পড়াটা হয় নাই, এমনকি আম্পার ওই পারি না, বুঝছেন? বা আমি বাংলা দেখে দেখে পড়ি।
কখনো কি মনে হয়েছে যে ধর্মটা পরিবর্তন করে ফেলবেন, আগের ধর্মে ফিরে যাবেন?
না, ওই যে যখন ছাত্রাবাসে ছিলাম তখন অনেক ভুল ধারণা হতো যে আমার হাজবেন্ড আমার জেলে রেখা ও চলে গেছে, মানে এরকম অনেক অনেকবার এমন হয়েছে।
কিন্তু ধর্ম পরিবর্তন করার কথা কখনো মাথায়
আসে না? না,
ঈমান যাকে আল্লাহ দেয় তাকে ভাবেই দেয়। শেষ করতে চাই আজকের হেলোইড 920 প্রিয় শ্রোতা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। প্রতিটি গল্পই আমাদের জীবনে অনেক অনেক বেশি অনুপ্রেরণার হয়ে আসুক। প্রতিটি মানুষ ভালো থাকুক, সবাই আমরা ভালো থাকি। আর কেউ যদি খারাপ থাকে তাকে ভুল না বুঝে তার দিকে আমরা হাত বাড়িয়ে দিই। কাউকে খারাপ থাকার জন্য নিজে দায়ী না হই, এবং যে খারাপ অবস্থার মধ্যে আছে তার জন্য যদি কিছুই করতে না পারি, কিছুই না পারি, তাহলে মন খুলে আল্লাহর কাছে দোয়া করি। অনেক ভালো থাকবেন, আজকের মতো শুভরাত্রি।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার। আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য